exclusively on FusionBD.com.
কেমন আছেন সবাই? কেমন কাটলো ঈদ? নিশ্চয়ই ভালো। আর বুঝতেই পারছেন আমি কিন্তু হাজির হয়ে গেছি, অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি, পাঁচটা মিনিট একটু বেশি সময় দিলাম, একটু অপেক্ষা করিয়ে রাখলাম। তার কারণ চাচ্ছিলাম যে বন্ধুরা সবাই একসাথে হয়ে যাক এবং আমাদের জন্য অপেক্ষা করুক, ভালোবাসার জন্য অপেক্ষা করুক। এক্স্যাক্টলি আমি চলে এসেছি এবং সেই সাথে শুরু হয়ে গেল ভালোবাসা উইথ গুরু এহতেশাম। চলবে ঠিক রাত দুটো পর্যন্ত আপনার সাথে থাকছি আমরা এবং গান, গল্প, আড্ডা সবকিছু চলতে থাকবে। এবং আজকের প্রোগ্রামটা তো আমি বলবো যে একেবারে ভীষণ স্পেশাল, তার কারণ খুব স্পেশাল একজন গেস্ট আছে আমাদের সাথে এবং তার গল্পটাও সেই রকম স্পেশাল। আমি বলি না যে আমাদের মধ্যে ভালোবাসাটা আসলে সবসময় সেই ভালোবাসাটাই থাক, সেটা হচ্ছে বিশুদ্ধ ভালোবাসা। বিশুদ্ধ ভালোবাসা খুঁজে পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার এবং আমি, আপনি, আমরা সবাই যদি চেষ্টা করে থাকি তাহলে সেই বিশুদ্ধ ভালোবাসা পেতেই পারি। সেই বিশুদ্ধ ভালোবাসার গল্পই আজকে শুনবো, ভীষণভাবে অপেক্ষা করছি আমি, আপনাকেও চাচ্ছি। এবং আপনি প্লিজ লাইভে চলে আসুন, তার কারণ লাইভে যদি না আসেন তাহলে কিন্তু হচ্ছে না। আমরা ফেসবুক লাইভে থাকছি, facebook.com/capitalfm94.8, সেখানে চলে আসুন এবং সেখানে কিন্তু আমরা কিছুক্ষণের মাঝেই লাইভে চলে আসবো, উইদিন আ মিনিট চলে আসছি লাইভে। তখন আপনি লাইভে পুরো আমাদের গেস্টদেরকে দেখতে পারবেন, গুরুর সাথে আপনার দেখা হয়ে যাবে। আর মনে আছে তো আমাদের ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করলে কি হবে, অ্যানি কিন্তু আপনাকে ফোন করবো এবং আপনার সাথে গুরুর কথা বলিয়ে দিব। দ্যাটস আ প্রমিস। এই প্রমিস কিন্তু আমি এখন আর ব্রেক করি না, মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিল, দেখা গেছে যে কয়েকটা কোনো উইক হয়তো বাদ পড়ে গেছে, এরকম কিন্তু হবে না। সো আপনার সাথে কথা বলতে চাই, আপনি আমাকে হেল্প করুন আপনাকে খুঁজে পেতে, এতগুলো বন্ধুর মাঝখান থেকে স্পেশালি আপনাকে খুঁজছি আমি, তাই তো? আপনি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝ থেকে আমাকে একটু নক নক করে জানাবেন, অ্যানি হিয়ার আই অ্যাম, ঠিক আছে? আমরা পুরোটা সময় থাকছি, আপনার কথাবার্তাগুলো কিন্তু এই যে আমাদের ফেসবুক যে লাইভ আসবে সেখানে কমেন্টের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন। ক্যাপিটাল এফ এম 94.8 আমাদের পেজটা, সেই পেজে এসে লাইক দিয়ে অবশ্যই আপডেট থাকবেন। আর এছাড়া হচ্ছে আমাদের হট সিটে এসে যারা অন্তত ভালোবাসার গল্প শোনাতে চান তারা চাইলে কিন্তু আসতে পারেন। এসে কি করবেন? হ্যাঁ, আমাদের এই পেজটাতে লাইক দিয়ে একেবারে আমাদের মেম্বার হয়ে যাবেন, সবসময় আপডেট পেতে থাকবেন। পাশাপাশি যে ব্যাপারটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার গল্পটা যদি আপনি জানাতে চান তাহলে ইনবক্সে এসে আপনার অন্তত কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার স্টোরিটার একটা ছোট্ট সামারি আমাদেরকে দেবেন। অলরাইট, ছোট করে একটা গান শুনি, তারপর একটা কমার্শিয়াল ব্রেক, তারপর খুঁজে নিচ্ছি সেই মানুষটাকে যার জন্য আমরা অপেক্ষা করছি।
হারালো দিন দাহাড়ে সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়।
শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস, আর তাই তো বাছাইকৃত সেরা মানের গম থেকে তৈরি বসুন্ধরা সুজি, যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট, পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন। বসুন্ধরা সুজি, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়।
আরে ডাক্তার ভাই, যে
কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না।
আগে বসো।
ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি।
সিমেন্ট কোনটা নিচ্ছ?
একটা নিলেই হলো, সবই তো এক।
হলেও তফাত কিন্তু অনেক।
মানে?
শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর, তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট, জার্মান VRM প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট।
এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার।
বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।
তোরা থাকিস যদি ভালো, আমার ঘরটা ভরা আলো। তাই তো সন্তানের সুস্থতার জন্য সাশ্রয় বিশ্বমানের বাংলাদেশের প্রথম পুল আপ প্যান্ট ডায়াপার্স বসুন্ধরা ডায়াপ্যান্ট। এটি দ্রুত শোষণ ক্ষমতা সম্পন্ন ও শতভাগ লিক প্রুফ বলে শিশুকে রাখে নিরাপদ, দেয় আরাম। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য।
আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8, অ্যানি রয়েছে আপনার সাথে এবং সময়ের সাথে চলছে ভালোবাসা উইথ গুরু এতেশাম। পুরোটা সময় আমরা আছি আপনার সাথে এবং আপনি যে আমার সাথে আছেন সেটা তো জানাতে হবে। ফেসবুক লাইভে কিন্তু চলে এসেছি, তাই আপনার অপেক্ষায় আছি। আপনি আসছেন তো আমাদের ফেসবুক পেজটির কথা আরো একটা বার বলে দিই, ক্যাপিটাল এফএম 94.8 এই কথাটি সুন্দর করে যদি আপনি টাইপ করেন আপনার ফেসবুকে সার্চ বারে, তাহলে পেয়ে যাচ্ছেন আমাদের পেজটি। সেখানে লাইক দিয়ে মেম্বার থাকুন এবং ভিডিওটা তো অবশ্যই এনজয় করতে পারেন। পুরো লাইভ ভিডিওতে আপনার কমেন্টগুলো করতে থাকবেন। এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনার সঙ্গে কিন্তু আমি ভীষণভাবে চাই একটা বার আমার ফোনে কথা হোক, গুরুর সাথে একটু কথা বলিয়ে দিতে পারি, আপনাকে প্রেজেন্ট করতে চাই গুরুর কাছে। তাই তো বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের ফেসবুক লাইভ ভিডিওটা অনেক বেশি শেয়ার করতে হবে, তাহলেই কিন্তু আপনাকে খুঁজে পেতে আমার খুব সহজ হবে। অনেক কি কথা বলছি, বলতে চাই তার চেয়েও বেশি শুনতে চাই ভালোবাসার গল্প। ভালোবাসার গল্প আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু ভালোবাসার গল্পের শুরুটা সব সময় অন্যরকম একটা ভালোবাসা দিয়ে শুরু হয়, এবং সেই ভালোবাসা আমাদের জন্য বয়ে নিয়ে আসেন আমাদের গুরু এতেশাম। তিনি কিন্তু চলে এসেছেন লাইভে, দেখতেই পাচ্ছেন। সো আর কথা আমি না বাড়াই, চলে যাচ্ছি তারই কাছে।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথে এনে দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলে যান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টান, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগা সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। কে কে আমাদের মধ্যে প্রেমে পড়েছি, কে কে অসম্ভব রকম এই প্রেমময় সম্পর্ককে দারুণ এক উচ্চতায় নিয়ে গেছে, কে পরস্পরকে ভালোবেসেছি। দারুণ সুন্দর গান কি দেয়া যায়নি স্পেশালি, তুই জানিস তো আমি দুই চারটি গানের মধ্যে আটকে থাকি সবসময়। ও বাই দ্য ওয়ে, ঈদ মুবারক, ঈদের উচ্ছ্বাস সবসময় তোমাদেরকে দারুণভাবে ভাসিয়ে নিয়ে যায়। অসম্ভব ভালো লাগা ভালোবাসে উদ্ভাসিত হও তোমরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছো। ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এতে সময় আজকের আয়োজনে সবাইকে অনেক অনেক ভালোবাসা দারুণ শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। অ্যান্ড অফকোর্স আমি চাচ্ছি যেকোনো একটা গান, যেকোনো একটা গান ঈদের স্পেশাল হিসেবে আমার ভালোবাসারই মানুষগুলোর জন্য শেয়ার করা হোক, ডেডিকেট করা হোক সেই মানুষকে উদ্দেশ্য করে।
আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আমাকে যে গানটা খুব আন্দোলিত করে সেটা হচ্ছে এখন তো সময়
দে,
এই গানটা ভীষণ ভাবে আন্দোলিত করে। আসলে মনে হয় যে ভালোবাসার সময় এখনই,
তুই বেসিক্যালি এক্স্যাক্টলি তাই, সাউন্ড কার্ড করে জোরে দিবি।
ভালো ও প্রিয়
দোষ হবে রে শোন, প্রেমে যদি ভেসে যায়, যদি পেছনের অনেক কথা বলে ফেলি অকপটে, তখন কত বয়স হবে? ইটস অ্যাবাউট ক্লাস 9 or 10, আমার সাথে সিনিয়র, বুঝছস? বলে বসলাম যে শোনো, সিনিয়রিটি জুনিয়রিটি কিন্তু প্রেমকৃতির মাপকাঠি না, তোমার আমার মন ঠিক আছে, দ্যাট ইজ এনাফ, চলো ভালোবাসায় হারিয়ে যাই। আজকে ছাদে তুমি দাঁড়াবে, আমিও আমার ছাদে দাঁড়াবো, ছাদ টু ছাদ প্রেম হবে, ভালোবাসা হবে। কিন্তু বেরসিক সেই প্রাইভেট টিচার আমাকে ছাড়তেছে না, এত শাম আজকে রাজ্যের জ্ঞান তোর মধ্যে ঢুকিয়ে দিব, আজ তোকে গুরুদক্ষিণা দিব আমি, এমন গুরুদক্ষিণা যেখানে সমস্ত জ্ঞান তোর মধ্যে ট্রান্সমিট করব। আমি বলেছিলাম আজকে ক্ষমা করো, আর আজকে ক্ষমা দেন, আজকে ভালোবাসার পরীক্ষা হচ্ছে, কেউ ছাদে ওয়েট করতেছে তার জন্য, বুঝলো? নাথিং, তোকে আজকে ম্যাথমেটিক্সের যত রকমের ক্রিটিক্যাল টার্মোলজি আছে, ক্যালকুলেশন সব শিখিয়ে দেবো, তোকে আইনস্টাইন বানিয়ে দেবো আজকের তারিখে। আমি আইনস্টাইন হতে চাই না, আমি সত্যিকারের প্রেমিক হতে চাই, কারণ আমি সেদিনই পরিষ্কার বুঝতে পেরেছিলাম এখন থেকে 10 থেকে 15 বছর পর আমাকে লাভ গুরু হিসেবে রোল প্লে করতে হবে, তাই প্রেমিক হওয়াটা অনেক বেশি জরুরি ছিল আমার জন্য, রাদার দ্যান দ্য আইনস্টাইন। আমি বললাম যে স্যার আমাকে জ্ঞান দিয়েন না, আমার শুধু ছেড়ে দেন আপনি, বুঝলেন? তোর আজ শিখিয়ে ছাড়ব, মন তো মানে না আমার। হাম্বার্ট সাইকেল, হাম্বার্ট সাইকেলের লাইফ এই হিস্ট্রি জীবনে শুনিস নি, উঠেরা এ আদমি, আজকালকার আদমি, আমরা সেহারা গরিব বুড়ো ভাম, ওই সময় হাম্বার্ট সাইকেল ছিল ইন্ডিয়া থেকে আসা, অনেক উঁচু, এত উঁচু, এইভাবে সাইকেল চালিয়ে তাড়াতাড়ি আসছি। কানকে তো বলে দিয়েছি আমি যে তুমি ছাদে থেকো, আমি ছাদ থেকে ছাদ প্রেম করব, এভাবে আসছি। প্যাডল প্যাডল পায়ে পায়ে না, লম্বা সাইকেল, ইন্ডিয়ান একটা হাম্বার্ট সাইকেল, এভাবে টানা আসতেছে, আস্তে আস্তে বাড়ির কাছাকাছি, একদম বাউন্ডারি কাছাকাছি, দেখছি যে ওই মিষ্টি মেয়েটি ঠিকই ছাদে বসে আছে, দুই পাশে বেনি করে, তোরা যেরকম বেনি করে চুল করিস ওই রকম বেনি করে বসে আছে। এখন আমি বাউন্ডারি কাছাকাছি, সে ভাবলাম যে এমন একটা এক্সপ্রেশন কিছু একটা দেখানো উচিত যাতে ও বুঝে যে ওকে আমি যে বলেছিলাম ও যে রেসপন্স করেছে এটা আমার জন্য কতটুকু ভালো লাগা তৈরি করেছে। আমি কিছু একটা করব, কি করব না বুঝতে পেরে ওই হাম্বার সাইকেল তুলে বাউন্ডারির উপর দিয়ে ভেতরে বাড়ির ভেতরে আছাড় মারি। আমার বাবা বাই এনি চান্স দেখে ফেলেন, দেখে বলেন যে কি পাগল হয়ে গেছে রে বাঁধো দাদা ধরে, ও সাইকেল আছাড় মারে কেন বাউন্ডারির উপর দিয়ে। স্টিল আই কুড রিমেম্বার, প্রেমে পড়া কত বেশি ইম্পর্টেন্ট, কাউকে ভালোবাসা কত বেশি ইম্পর্টেন্ট। জানি না ওই মেয়েটি কোথায় আছে, একটা মুহূর্তের জন্য শুধু হাত নাড়িয়েছিল এইভাবে, আর একটা মুহূর্তের মধ্যে আমার মতো গরিব আদমি সে হাত নাড়া দেখেছিল। বিশ্বাস কর, পৃথিবী যে এত সুন্দর কোনোদিন মনে হয়নি যখন দেখেছিলাম এই সুন্দর হাত নাড়ানোর এই দৃশ্য। সাহস করিনি কোনোদিন ডেট করার, তার পাশে বসে বানান খাওয়ার, কম্পমান হাতে তাকে চিঠি লেখা, কাছাকাছি যে আর বলার, ওগো শুনছ ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি, অসম্ভব রকম ভালোবাসি, তোমার ভালোবাসায় যায় যায় অবস্থা আমার। আই ডিডন্ট সে, বাট মেয়েটি হয়তো ভালো আছে কোথাও না কোথাও, কখনো খবরও নেওয়া হয়নি, বাট পৃথিবী অসামান্য হয়ে ওঠে, জীবন অপার্থিব হয়ে ওঠে শুধু এই ভালোবাসার জন্য। পাপপুণ্য ধারধারী না আমি, পাপপুণ্য বুঝুই না আমি, বাট শুধু এতটুকু বুঝি এই পৃথিবী এই জীবন যদি গ্ল্যামারাস হয়ে থাকে অনলি কজ অফ লাভ, লাভ অ্যান্ড অফকোর্স লাভ। সো ভালোবাসা প্রবণ মানুষ যারা আছো তাদের সবাইকে দারুণ স্বাগত, দারুণ ভালোবাসা সম্বন্ধে অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি ভালোবাসা উইথ গুরুহিতা সময়ের আজকের আয়োজনে। জরুরি না যে সাকসেসফুল হতে হবে হবে সমস্ত প্রেম, জরুরি না যে দুই বেনি করা মেয়েটির হাতে হাত রাখতে হবে, জরুরি না তার হাতের মধ্যে আমার নামের মেহেদি আঁকতে হবে, জরুরি না যে কোন রকম ভালো লাগার চূড়ান্ত সমর্পণ হতে হবে, জরুরি না যে বাসর ঘরে সেই মানুষটিকে দেখতে হবে, জরুরি না তার হাতটাকে ধরে বলতে হবে, ওকে শুনছো সে যে ভালোবাসার শুরু সেদিন থেকে আজও ভালোবেসে তোমাকে, তুমি আমার প্রথম প্রেম, আমার চেয়ে বয়সে বড়, কিন্তু এই বিষয়টা আমার কোনোভাবে আন্দোলিত করেনি। যে বিষয়টা আন্দোলিত করেছে তোমার নখের উপরের ওই সাদা দাগটি, তোমার ওই সাদা সুন্দর চমৎকার বেনিটি, আর অসম্ভব সুন্দর তাকিয়ে থাকা আমার দিকে দারুণ মুগ্ধতার মধ্যে আর অসম্ভব ভালোবাসা। এই ঘটনাগুলো হয়তো সুরে কখনো বাঁশি বাজে না, এই ঘটনাগুলো এক্স্যাক্টলি এরকম কখনো হয় না, বাট মানুষ ফিল করে, মানুষ ভালোবাসে, আর ভালোবাসে মানুষ ভালোবেসে দারুণভাবে ভালো থাকে। আমি কিছু টেক্সট নেই যে কে কে ভালো এরকম ভাবে চমৎকার ভাবে বসেছে, টেক্সট তোর মাধ্যমে দিয়ে নিতে চাই। তুইও কিছু মনে করতে পারছিস তোর জীবন থেকে সরে আসে কোনো ঘটনা?
সেরকম কিছু না,
তোর বাড়িতে আমার চাইতে অনেক বেশি লম্বা, আমি জানি না তোর জীবন আরো বেশি লম্বা অথবা বর্ণাঢ্য কিনা।
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গানটা দ্বারা আমি ভীষণ ভাবে প্রভাবিত, আমি জানি না, আমি খুব অফ বিটে থাকলেও দেখা যায় যে এই গানটা শুনলে মনতে এত ভালো হয়ে যায়। কোন পুরনো প্রেম কিংবা নতুন প্রেম কিংবা খুচরা প্রেম পাইকারি প্রেম এগুলো মনে পড়ে না, মনে পড়ে যে ভালোবাসা, খুব ভালো, খুব
ভালোবাসা, এক্স্যাক্টলি ভালো।
অলরাইট, চলে আসি কিছু বন্ধুর কাছে, যেমন হচ্ছে এমডি সাইফুল ইসলাম রয়েছেন, সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে, ওয়াও নাইস সং। আর এদিকে আফিফ হোসেন আছেন, লিটন আছেন আমাদের সাথে, জনি গাজী রয়েছেন, তিনিও অ্যাপ্রিসিয়েট করেছেন, আর হচ্ছে ইউরাজ ঘোষ রয়েছেন আমাদের সাথে, আরো দেখতে পাচ্ছি আব্দুল্লাল মামুন আছেন ওমান থেকে আমাদের সাথে, আর সৌরভ চৌধুরী আমার একটু প্রশংসা করেছে, থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ ভেরি মাচ,
বাই দ্য ওয়ে দারুণ দেখাচ্ছো তোকে,
থ্যাংক ইউ। আজকে অনেকদিন পরে ক্লিক করেছে, যে আমার ইচ্ছা ছিল যে গুরুর সাথে একদিন ম্যাচ করবো, সবসময় গেস্টরা কেমন জানি
বেশিরভাগ সময় ম্যাচ করে,
ম্যাচ করে
বেশিরভাগ সময় ম্যাচ করে, আমি আজকে কিন্তু আমি ব্লু, নেভি ব্লু, রয়্যাল ব্লু, ব্লুর যত রকমের ফর্মেট আছে আমি নিজেও পছন্দ করি, পড়তেও ভালোবাসি, এবং সত্যি দারুণ দেখাচ্ছে তোকে, জানি খুবই ভালো দেখাচ্ছে,
থ্যাংক ইউ।
হয় না কিছু যে অনেক মনোযোগ দিয়ে অনেক প্ল্যান করে কিছু লাইটিং এর ব্যবস্থা করা হয়, অনেক লাইটিং এর ব্যবস্থা, কিন্তু একদম সুদিং দারুণ একটা ফিল ভিতরে কাজ করে, সো দারুণ ভাবে সেজেছিস ঠিকই, কিন্তু চোখের মধ্যে একটা সুদিং ফিল আছে, আজকে সাজনীটা অনেকটা এই রকম ভালো দেখাচ্ছে,
অ্যামেজিং, কি চমৎকার করে, মানে আসলে ভালোবাসার, থ্যাংক ইউ, মানে আমি বেসিক্যালি আপনার ফ্যান, আরো একটা বার সবাইকে জানাতে চাই, আমি ওনার খুব বিশাল বড় একটা ফ্যান, বিকজ উনি জানেন একজন মানুষকে ঠিক কিভাবে প্রশংসা করতে হয় এবং কিভাবে তাকে আসলে ভালো বলে তার মনোযোগটাও খুব ভাবে সুন্দরভাবে নিয়ে নেওয়া যায়।
বাই দ্য ওয়ে তোকে বলে রাখি, বানিয়ে প্রশংসা করতে গেলে মেয়েদের অবজারভেশন শক্তি এত বেশি মারাত্মক, স্রষ্টা দিয়ে দিয়েছে, ধরা পড়ে যায়,
রাইট,
কসম ভেতর থেকে আসে বিধায় এটা প্রভাবিত হয়, তাহলে হতো না,
এর জন্যই বোধহয় আমাদের প্রতিনিয়ত আমাদের ভেতরকার রেসপেক্টটা আপনার প্রতি বেড়েই যায়।
আই ডিজার্ভ ইট বিকজ আসলেই ভেতর থেকে,
অফকোর্স অফকোর্স। এছাড়া সৌমিক হাসান রয়েছেন আমাদের সাথে, সজল খানকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন, নাসির উদ্দিন রয়েছেন, খুব তাড়াতাড়ি করে টেক্সট, মানে কমেন্ট এত বেশি করছে আমার বন্ধুরা যে হারিয়ে যাচ্ছে, পড়তে না পড়তেই। আচ্ছা, এদিকে আমি দেখতে পাচ্ছি রাশেদ নীল রয়েছেন আমাদের সাথে, তৌহিদ হাসান আছেন, আসান আর রাফি রয়েছেন, বলছেন আজকে বোধহয় একটু ইন্টারনেট প্রবলেম থাকলেও কিছুক্ষণের মাঝেই ঠিক হয়ে যাবে বন্ধু, আপনি তাই বলে আশাহত হবেন না, আমাদের সাথে থাকতে হবে, লাইভটাতে থাকুন এবং অবশ্যই ফেসবুক লাইভটা বেশি করে শেয়ার করবেন, পাশাপাশি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন আছেন, কি বলতে চান সেই কথাগুলো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছেন তৌহিদ হাসান, ইসমাইল রয়েছেন, হাবিব রহমান রয়েছেন আমাদের সাথে, আর এদিকে বাসির সাই সামিউন রয়েছেন, গুরুকে সালাম দিয়েছেন, টিপু সুলতান রয়েছেন, জানিয়েছেন গুরু আই লাভ ইউ, আর এদিকে জনিকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর গান গুরু সুপারব, এই কথাটাই লিখেছেন আমাদের জনি, আক্তারুজ্জামানকে দেখতে পাচ্ছেন, আর হচ্ছে শাহাদ হোসেন আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, ভালোবাসা মানে জ্বালা আর জ্বালা এই কথাটাই বলছেন পারভেজ, দীপ্তা সরকার রয়েছেন লাভ দিস সং, আর বিলাল কাজী রয়েছেন আমাদের সাথে, আর উজির হোসেন বলছেন ডুবে গেলাম ভাই।
উজিরের কথার সূত্র ধরেই বলি, আমরা বরাবরের মতো আজকের গেস্ট অলরেডি কিন্তু আমাদের সাথে উপস্থিত। তুই চাইলে কোনো করিশ্মা করতেই পারিস ক্যামেরার সাথে, যাতে করে আমাকে একেবারে ছোট না দেখায়। সো যে কথা বলছিলাম, আজকের গেস্ট, ডেডিকেটেড গেস্ট আমাদের সাথে উপস্থিত। আমি কিন্তু দারুণভাবে মিস করেছি, আমি এবং অ্যানি গত সপ্তাহে, আনফর্চুনেটলি ঈদের পরের দিন ছিল, আমরা সুযোগ পাইনি তোমাদের সাথে রুবরু হওয়া, তোমাদের সাথে কমিউনিকেট না করার, এবং এটি কত বেশি কষ্টের, কত বেশি দুঃখের সেটি বলবার ভাষা অ্যাকচুয়ালি আমাদের নাই। আমরা কিন্তু বিভিন্ন ফরম্যাটে, বিভিন্নভাবে সবসময় তোমাদের কাছাকাছি থাকতে চাই, তোমাদের ভালোবাসার অংশ হতে চাই। যে মানুষটির জন্য অপেক্ষায় থাকে ভালোবাসা উইথ গুরু হিতেশম ক্যাপিটাল FM 94.8, যে মানুষটিকে সাথে নিয়েই দারুণভাবে পথ চলা শুরু করি আমরা, যে মানুষটির ভালোবাসার কথা শুনবার জন্য তোমরাও মুখিয়ে থাকো, যে মানুষটির কারণে সাধারণ এই প্রোগ্রাম এবং এই চ্যানেল অনন্য সাধারণ হয়ে ওঠে, সে মানুষটি কিন্তু আজকে আমাদের সাথে উপস্থিত। আজকের হট সিট অলঙ্কৃত করেছেন আমাদের আজকের গেস্ট, দারুণ ভালোবাসা, অসম্ভব রকমের ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি তাকে। আজকের অনুষ্ঠান, আজকের ক্যাপিটাল FM 94.8 ভালোবাসা উইথ গুরু হিতেশম সময় স্বাগত জানাচ্ছি।
ভালোবাসি বাংলাদেশকে, ভালোবাসি বাংলাদেশের মানুষকে, ভালোবাসি আপনাকে। আসলে এতক্ষণ যাবত আপনার কথা শুনে আমি আপনার প্রেমে পড়ে গেছি, মানে আমি ভালোবাসি আপনাকে।
থ্যাংক ইউ,
ভালো লাগে,
ইটস রিয়েলি 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 মানে ওরদি। কারণ আমি আমি কিন্তু কোন রকমের ইনঅ্যাক্ট বা কোন রকমের কি বলবো বাহুল্যতা দেখায় না, আমার কাছে কেন জানি মনে হয় যে পৃথিবীতে সমস্ত রকমের র, আনকাট, আনসেন্সার্ড জিনিসগুলো মানুষকে, মানুষের মন পর্যন্ত ছুঁয়ে যায়। এজন্য আমি সবসময় চেষ্টা করি এই প্ল্যাটফর্ম থেকে নিজের ভেতরে কথাগুলো বলতে, দেন আমি এক্সপেক্ট করি তুমি তোমার ড্রয়িং রুম, তোমার বেডরুম, ইনফ্যাক্ট তোমার ভেতরে জীবনের কথাগুলো আমার সাথে শেয়ার করবে, তবেই তখন তখন ওই জিনিসটা হয়তো প্রপারলি ট্রান্সপারেন্ট মনে হবে এবং প্রপারলি সেই জিনিসটা সত্যিকার অর্থেই উপস্থাপন করাটা যৌক্তিক হবে। যে কোনো আমার নিজের কথাটা আমি আগে বলে শুরু করলাম,
আমি আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমার প্রাণের শহর, ভালোবাসার শহর, ভালোবাসি ব্রাহ্মণবাড়িয়াকে, এসছি আমার ভালোবাসার গল্প শোনাতে। আমি ছোটবেলা থেকে শুরু করি, আমাদের সময় আসলে আমার জন্ম 82-তে, সে অনেক আগের কথা। বেড়ে ওঠা মফস্বল টাউনে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে, পড়াশোনা করি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে, ব্রাহ্মণবাড়িয়া অনার্স কলেজে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আমার মাধ্যমিক পাশ করা, তারপর ডিগ্রিতে পড়াশোনা করে গ্রাজুয়েশন। আমাদের সময় আসলে ভালোবাসার চিত্রটা ছিল একটু ভিন্ন টাইপের, ভিন্ন টাইপের। আমি এই জন্যই বলবো যে আমরা আসলে একে অপরকে রেসপেক্ট করতাম, খুব রেসপেক্টের সহকারে ভালোবাসার, ভালোবাসাটা আসলে দেখানো হতো খুব রেসপেক্টের মাধ্যমে। আর ওই সময় তো আসলে এত ফেসবুক, এত ইমো, ভাইবার কিংবা অনলাইন সোশ্যাল মিডিয়া এগুলো ছিল না। আমাদের সবসময় ভালোবাসার সাথে সাথে ভালোবাসতে হইতো পড়াশোনাকে, পরিবারকে, মা বাবাকে, ভাই বোনকে, আত্মীয় স্বজনকে, সব মিলিয়েই ছিল ভালোবাসার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পরিবার থেকে বেড়ে ওঠা, সমাজকে ভালোবাসা।
তুমি কি কোনো কিছুর সাথে ইনভলভ? দারুণ সুন্দর করে কথা বলো তুমি।
না ঠিক, আমি আপনার আপনাকে আমি ফলো করি আসলে,
আই ডোন্ট নো, বাট অনেক ভালো ভাবে কথা বলো তুমি।
না থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসলে ঠিক ওইরকম না, আসলে আমি ট্রাই করি। আমি এই যে নিয়াপার কথা শুনলাম, এতক্ষণ একেবারে মুগ্ধ হয়ে গেলাম নিয়াপার কথা শুনে, আপনার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। এনিওয়ে, আর যে কথাটা বলতেছিলাম, আমাদের ভালোবাসাগুলো ছিল ঠিক রেসপেক্টের জায়গা থেকে, যে সকলের প্রতি, এখনো ভালোবাসা আছে, এখনো সবাই ভালোবাসে একজন অপর, একে অপরকে ভালোবাসে। আমি সবাইকে
আমরা আসলে ভাইয়া একদম গল্পটা ভালোবাসার গল্পে ঢুকে যেতে যাচ্ছিলাম, যে গল্পটা শোনার জন্য ভীষণ অধীর আগ্রহে আমি এবং বন্ধুরা অপেক্ষা করছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি পড়াশোনা শেষ করি, শেষ করে আসলে জব করি একটা সৌদিতে। ওখান থেকে আসলে আসার পরে আমার জীবনে আসলে খুব বেশি আসলে এই ধরনের মানে একটা লাভ টু লাভ, লাভ ফর লাভ, বুঝছেন, এই ভালোবাসা আসলে ঘটে নাই কখনো, বুঝছেন। সত্যি কথা, অনেস্টলি স্পিকিং, ভালোবাসা ঘটেছে একটা একটা সময় পরে। সেই সময় আগে আমি ভালোবেসেছি, আমি সম্মান দেখিয়েছি সকল সকল স্তরকে। আমি আসলে ভালোবাসার সূত্রটা আসলে গুরুর কাছ থেকে নিতে চাই, মানে গুরু শুরু করেন আপনি, একটা 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 ক্লু থেকে আমি স্টার্ট করি আর
কি। জানতে চাও বলো আমাকে,
আপনি তো ভালোবাসার কি বলবো রাজপুত্র, ঠিক
আছে, না কি জানতে চাও বলো।
আমি ভালোবাসার সংজ্ঞাটা আপনার কাছ থেকে নিই,
ভালোবাসার সংজ্ঞা, ভালোবাসার সংজ্ঞা, ভালোবাসার সংজ্ঞা, ও আমি যে কথাটা বলতে হয়তো পছন্দ করি, আমার ব্যাকগ্রাউন্ড টোনটা যদি একটু এনে দেয়। ভালোবাসা মানে আমার কাছে হচ্ছে তোমার আমার স্বপ্নিল উড়াউড়ি, বরাবরের মতোই তুমি দূর আকাশের ঘড়ি, আর আমি স্বপ্নের সেই লাটায়। তুমি জানো কি না জানি না, প্রতিদিন এই প্রকৃতি দুলহানের মতো করে সাজে, কারণ তুমি আমি প্রাণ ভরে দেখব বলে। হাত বাড়ালেই উথাল পাথাল জ্যোৎস্না তোমাকে আমাকে দেখে মুচকে হাসে, কারণ তুমি আমি এই জ্যোৎস্নাতে ভাসব বলে। নিরন্তর ছুটে চলি আমি তোমাকে একটা স্বপ্নের ঘর দেব বলে, যার ব্যালকনিতে বসে জীবনের চুরি যাওয়া আলোতে তোমার বাড়িয়ে দেয়া চায়ের কাপে দেব আমি তৃপ্তির চুমুক। ভালোবাসা মানে এরকম দারুণ কিছু অনুভূতি, দারুণ কিছু উপলক্ষ, দারুণ কিছু ভালো লাগার সম্মিলন। আমি স্টিল কনফিউজড, জান তোমাকে আমি অনেক ভেদি বেশি ভালোবাসি, নাকি তার চাইতে অনেক বেশি শ্রদ্ধা করি, আর এই দুবিধা সবসময় আমার মনে মনে চলে, কারণ তুমি আমার ভবিষ্যৎ গর্বিত সন্তানের মা বলে। সো ভালোবাসার উপলক্ষগুলো আমার কাছে কিন্তু এক্স্যাক্টলি এরকম, এরকম হয়তো অনেক এক্সাম্পল দিতে পারি, ভালোবাসার ব্যাখ্যাটা, ভালো লাগার উপলব্ধিটা আমার কাছে এরকম।
আমি যাকে ভালোবেসে ভালোবাসি, এক ইতিহাস, একটি লম্বা হিস্ট্রি, আমি যাকে পছন্দ করি আসলে কখনোই আমি তাকে মানে খুব বেশি সাহস পেতাম না বলতে, তবে তার সঙ্গে আমার অনেক সময় দেখা হইত।
তাহলে ভালোবাসার গল্পে আমরা অলরেডি চলে এসেছি, কিন্তু আমার কিন্তু জানা হয়নি যে ব্যক্তি মুন্না আসলে কেমন ছিলেন, মানে ছোটবেলা থেকে তার বেড়ে ওঠা, তার স্কুল কলেজ, মানে সে খুব ঠান্ডা স্বভাবের ছিল নাকি খুব দুষ্ট প্রকৃতির ছিল?
আমি খুব দুষ্ট ছিলাম, এটা সত্য, খুব দুষ্ট ছিলাম স্কুল কলেজে, খুব খুব ভালো পরিমাণে দুষ্ট ছিলাম। আমি আসলে এই ফ্রেন্ডদের সঙ্গে মিশতাম খুব স্কুল কলেজে, আমরা যখন পড়াশোনা করি ভার্সিটি লাইফে, আমার অনেক প্রচুর ফ্রেন্ড ছিল, অনেক অনেক ধরনের অনেক ফ্রেন্ড ছিল, তাদের সঙ্গে মিশতাম, তাদের কাছ থেকে আমি আসলে তাদের কাছে
দেখতে কি ঢাকার বাইরে,
ঢাকার বাইরে, এটা ব্রাহ্মণবাড়িয়া,
আচ্ছা, গাছে গাছে ফল চুরি এরকম
এরকম এরকম ছিল, কিন্তু অনেকটা দূরত্ব বজায় রেখে আর কি, ঠিক আছে, এরকম ছিল, অনেক ছিল, কথা বলা হইতো অনেকের সাথে, আমি কথা বলতাম আমাদের সাথে, আমাদের সময় ছিল আপনি জানেন ডিজু স্প্রেড,
মানে
ওরা আমাদেরকে পে করে না, তারপরে বলেছে যেহেতু মানে উইদিন দ্য নেট, অন নেট, উইদিন দ্য প্যাকেজ কম টাকায় বেশি কথা বলা যায়। আমি বুঝে ফেলেছি, বাট যেহেতু পে ওরা করে না বেশি কথা বলবো না ওদেরকে নিয়ে, বাট বেশি কথা বলা হতো প্যাকেজের মাধ্যমে,
ওদের সাথে প্যাকেজের মাধ্যমে কথা বলা হতো, নন আন নন অনেকের সঙ্গে কথা বলা হতো।
চ্যাটের অপশন ছিল কিন্তু
না, চ্যাটের অপশন ছিল না, ছিল না
2700 সামথিং একটা পোর্ট,
ওটা এসএমএস এর মাধ্যমে অনেক কিছু, এসএমএস এর মাধ্যমে
ভয়েস চ্যাট এসএমএস চ্যাট দুটোরই অপশন ছিল,
তা ওটা ছিল খুব রাতে জম মানে খুব জমত যে আপনার 2 টাকা মিনিটে কথা বলা, একেবারে লং টাইম কথা বলা,
এখন হিউজ দিতে এই জামানার তাই, ওই সময় 6.90 টাকার আমলে 2 টাকা কিন্তু অনেক কম,
রাইট? 2 টাকা শুধু প্রতি মিনিটে না, 2 টাকা দিয়ে আপনি একেবারে লং টাইম কথা বলা যেত। আমার আমার অনেক ফ্রেন্ডের সঙ্গে আমি কথা বলতাম, লাভার ভালোবাসা আসলে ভালো তো বাসা একজন কি, সেই ভালোবাসা আমার যখন শুরু হয় সেটা হচ্ছে 2010 থেকে,
আচ্ছা
9-10 এরকম টাইপের, ওই সময় থেকে আসলে ভালোবাসাটা শুরু হয় আর কি। আমি একজন আরেকজনকে ভালোবাসি, একজন আরেকজনের সঙ্গে অনেক ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলি, এখনের যুগে তো ফোনে অনেক কমপ্লেক্স কথা বলি, মাঝে মধ্যে দেখাও হতো। ও তখন পড়াশোনা করত,
ভাগ্যিস তোমরা আমরা ওই সময়কার, এদের তো দেখাই হয় না,
না এখনকার আমি ওই সময়কার,
এরা এক্সট্রিমলি ভালো লাগার ব্যাপারটা ইমোজির মাধ্যমে পাঠিয়ে দেয়, রাইট?
আমি আমি যদিও ওই সময়কার কিন্তু আমার ভালোবাসাটা হয়েছে এই সময়কার। আমি মিলেনিয়ামের আগে যদিও আমি
শুরু করেছি,
শুরু করেছি কিন্তু ভালোবাসাটা হয়েছে কিন্তু একেবারে ডিজিটাল যুগে, ঠিক আছে? ওইটা আসলে কন্টিনিউ করে আমার সঙ্গে আমার আমার যে লাভার মানে ওই সময় লাভার আর কি 2009-এর, তখন ওর সঙ্গে আমার মাঝে মধ্যে দেখা হতো। ও যে ভার্সিটিতে পড়াশোনা করতো, যেখানে পড়াশোনা করতো তখন আমার সঙ্গে ওর প্রায় সময় দেখা, ও আমাকে জিজ্ঞেস করতো কি ভালো আছেন, আপনার কোনো প্রবলেম আছে? আমি আসলে সবসময় বলতাম কিসের প্রবলেম, দেখা হইলে।
তোমার নাম কি বলেছো পুরো প্রোগ্রামে?
ও আসলে আপনার প্রেমে পড়ে তো আমি
একেবারে,
আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ মুন্না,
নিক নেম কি নামে ডাকে তোকে মুন্না? সো এট লিস্ট নামটা জানুক, মানুষ তো অ্যাড্রেস করবে, রাইট?
ওকে, আমি মুন্না, ঠিক
ওকে ডান। তুমি বলছিলে যে এই জন্মের প্রেম, তারপরে
এই জন্মের প্রেম, তারপর আসলে যখন আমার ওর সঙ্গে দেখা হতো, ও বলতো যে আপনার আপনার কোনো প্রবলেম আছে, মানে দেখা হইলেই আমাকে এই কথাটা বলতো। আমি আসলে চিন্তা করতাম আমার কি প্রবলেম থাকতে পারে, তখন আমি বলি না কোনো প্রবলেম নেই রীতিমতো। আবার পরের দিন একদিন পরে আবার দেখা হতো ওই কলেজ থেকে, ওর ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে, তখন বলতে আপনার কোন প্রবলেম আছে? তখন আমি একদিন খুব রাগ করেই বললাম,
দেখি প্রশ্ন বারবার কেন করে,
আমি হ্যাঁ প্রবলেম আছে, অনেক প্রবলেম, আপনি আমাকে ফোন দিয়েন, ঠিক আছে? আপনার তো কোনো ফোন নাম্বার আমার কাছে নাই। আমি আচ্ছা ঠিক আছে আরেকদিন কালকে দেব। এই রীতিমতো আমি আসলে ওই জায়গাটাতে কোন একটা কারণে বসা থাকতাম, একটা প্রয়োজনে কোন একটা দরকারে আমি ওই জায়গাটায় বসা থাকতাম, হ্যাঁ বসাতে। রীতিমতো আবার তার সঙ্গে দেখা হলো, যে ও যখন বলল যে আচ্ছা ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে, আমি শিওর নাম্বার দেওয়া যাবে, তখন নাম্বার দেওয়া হলো, নাম্বার দেওয়া হলো, তখন আর নাম্বারটা দিয়ে আর আমি ওই জায়গায় আমারও কাজ শেষ, ওই জায়গার কাজ আমারও শেষ। পরের দিন আমাকে সে ফোন করল, ফোন করে বলল যে আপনি মুন্না? আমি তো এই জি কো আমি লাগি, আমি কই ওকে আপনার পরিচয় হলো, তারপর আমি বলছি আমি একটু পরে ফোন দিই আপনাকে। একটু পরে বলতে আমি অনেকক্ষণ পরে ওর আবার একটা মেসেজ পেলাম, তারপর ফোন দিলাম। রাত বাজে তখন 11:45।
ওর নাম কি বলল?
ওর নাম লাকি,
লাকি, ওকে।
11:45 থেকে আমি ওর সাথে কথা বলি,
রাত 11:45
থেকে শুরু করি একেবারে ভোর 6টা পর্যন্ত, প্রায় 6টা টানা কথা বলা, কথা বলা, পরিচয় হওয়া। একদিনে অনেক দূরে এগিয়ে যাওয়া আর কি। আসলে ভালোবাসাটা কি, কিভাবে করতে হয়, কিভাবে বলতে হয়, ওইটা আসলে আসে উপরওয়ালা থেকে। ইচ্ছে করলেই কাউকে ভালোবাসা যায় না, আবার ইচ্ছে করলেই কাউকে না ভালোবেসে থাকাও যায় না। ঠিক ওই রকমই ব্যাপারটা যে আমি দীর্ঘ সময় ওর সাথে কথা বলার পরে যখন বিভিন্ন টাইপের কথা বলা, আমার পরিচয়, আমার সম্পর্কে জানা, আমি কি কি পছন্দ করি, আমি ওকে অনেক কোশ্চেন করি, গান এই যে একটু আগে শুনলাম যে এখন তো সময় ভালোবাসার, এই টাইপের গান। তো আমাদের সময় ছিল বালামের একটা গান, বিরহ, বালামের একটা খুব ভালো টাইপের একটা গান ছিল, এরপর আপনার হাবিবের গান ছিল, তখন ওই হাবিবের একটা গান মনে হয় আমি ওই সময় বলছিলাম আর কি, মানে
কি গান মনে করতে পারেন,
এই যে আমি তোমার মনের ভিতরে
একবার ঘুরে আসতে চাই, হাবিব ন্যান্সি,
হাবিব ন্যান্সি।
কপিরাইটের জন্য অনেকটুকু বাজাতে না পারলেও মনে হয় ব্যাকগ্রাউন্ডে একটু 10 সেকেন্ড হলো বাজাতে পারবো।
ওকে, আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই,
আমি তোমার মনের ভিতর,
ওকে,
আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই, এইরকম আসলে একটু বলা।
আমি তোমায় ভালোবাসি,
আমি তোমায় ভালোবাসি। তারপর সেই পরের দিন 6টার পরে আমি ঠিক 8টায় আবার ঘুম থেকে উঠে যাই, মানে 6টা থেকে 8টা পর্যন্ত ঘুমাই, তারপর ওর ডিপার্টমেন্টের সামনে।
মনার এই কথাটা যখন বলছে যে আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই, এখন ভেবে দেখ যে পারমিটেড হয়ে গেল, যে কোনো প্রেমিক তার প্রেমিকার মনের মধ্যে ঘুরে আসতে চাইবে। আমার মধ্যে ঘুরতে গেলে তো পুরো দস্তুর মাধুরী দীক্ষিত আর ক্যাটরিনা কাইফের খবর পাবে, সম্পর্ক কি টিকবে যদি সবাই পারমিশন পেয়ে যায় যে সবাই তার ভালোবাসার মানুষের ভেতরে একবার ঘুরে আসতে পারবে। আমরা এই সাউন্ডটা একটু এই ফাঁকে একটু জোরে দিব, যেহেতু মুন্নার ভালোবাসার এই কথাটা। ঘুরে আসতে গেলে সেই ভালোবাসার মানুষটাই থাকবে নাকি প্রিয়াঙ্কা চোপড়া তোমার মনের মধ্যে পাবে? তাহলে কিন্তু হিতে বিপরীত হবে।
না না না, বললাম না যে ভালোবাসাটা আসে আসলে উপরওয়ালা থেকে।
ওকে ওকে, তারপর
ঠিক আছে। তারপর আসলে ঠিক রীতিমতো ওই আমি পরের দিন 8টায় ওর ডিপার্টমেন্টের সামনে যাই, আমি তখন ওকে দেখতে পাই যে ও ডিপার্টমেন্টে একটা কাজে ব্যস্ত ছিল, আসলে ও ছিল ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে, ও একটা কাজে ব্যস্ত। তখন ওকে আমি বলি কি ব্যাপার ম্যাডাম, আপনি চোখ এত ছোট লাগতেছে, কার সঙ্গে রাত জাগে কার সঙ্গে কথা বলছেন? তো ও তখন পট করে বলে যে আমার ভালোবাসা, আমি আমার ভালোবাসার সঙ্গে কথা বলছি, ভালোবাসার মানুষের সঙ্গে কথা। সেই থেকে আসলে যাত্রা শুরু হয়ে গেল আর কি, শুরু হয়ে গেল ফোন আলাপ, অনেক কথা হয় রাত দিন শুধু ফোনে কথা বলা, ঠিক আছে। আমরা আসলে প্রচুর কথা বলেছি, মানে প্রচুর, একটা লং টাইম পর্যন্ত তার সাথে আমার ফোনে কথা বলা চলে। এইভাবে আসলে একে অপরের ভালোবাসার কথা, ভালোবাসার গল্প, ভালোবাসার কথোপকথন চলতে থাকে। তারপর আমি না ওই জায়গা থেকে চলে যাই, ওই ডিপার্টমেন্ট মানে ফিজিওথেরাপি যে ওই যে সিআরপি ওই সেন্টার থেকে আমি খুব দূরে চলে যাই, ব্রাহ্মণবাড়ি আবার চলে যাই। আমি ব্রাহ্মণবাড়ি থেকে এসেছিলাম, ব্রাহ্মণবাড়ি চলে যাই, তার সঙ্গে আমার শুধু ফোনেই কথা হতো, ফোনে আমার বিভিন্ন সময় কথা হতো। সাম পিরিয়ড পরে এক দেড় মাস পরেই, আমি যাওয়ার এক দেড় মাস পরেই সে তার একটা নির্ধারিত স্থানে একটা জবে চলে যায় উত্তরাতে। তারপরে আর দেখা হয় না, কথা হয় শুধু। আট মাস পরে আবার তার সাথে আমার দ্বিতীয়বার মতো দেখা হয়। ওই টাইমটাতে যখন দেখা হয়, আসলে ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কিভাবে হয়, আসলে ওই টাইম ওই ওই সময়টাতে বোঝা গেছে যে আমি আসলে
মিস করতে অনেক
মিস করতাম আমি, যে আসলে একবার দেখার জন্য যে কত একটা
হাকুতি
হাকুতি।
কি ধরনের মিস করা, কি ধরনের এই ফিল গুলো ভিতরে কাজ করত?
আমি আরেকটু আরেকটু ঢুকে যাই, আরেকটু অন্য আমি 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 অনেক কিছু বলা হয় না, আমি বলি, আমি শুরু করি, আমি আমার মেইন পয়েন্টটা শুরু করে দিই। 2009 আমি এক সড়ক দুর্ঘটনায় আমি গুরুতর অসুস্থ হয়ে যাই, আহত হই। 22 দিন সৌদি আরবে আমি কোমায় ছিলাম।
সড়ক দুর্ঘটনা কোথায়, কিভাবে? সৌদি আরবে। সৌদি আরবে? ওখানে কেন গেছিলে?
আমি সৌদিয়া ট্রাভেল এজেন্সিতে জব করতাম।
সৌদিয়া ট্রাভেল এজেন্সিতে জব করতে, সেখানে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হও, কিভাবে?
অ্যাক্সিডেন্টের সম্মুখীন ওই দিনটা ছিল আমার বোনের বিয়ের দিন।
ওকে,
বাংলাদেশে আমার বোনের বিয়ে হয়তো, আমি খুব ওকে, আমার একটা মাত্র বোন, বড় বোন, ওকে খুব মিস করতাম। তখন আসলে বিদেশের মাটিতে মানুষের মন তো এমনিতেই
এমনি একটু বেচাইন থাকে,
ইয়ে থাকে। সেই থেকে মন খারাপ। আমি এক জায়গা থেকে আমি ড্রাইভ নতুন করা শিখছি, মানে আমি নিউ ড্রাইভার ছিলাম।
ওকে, এবং সৌদিয়াতে?
সৌদিয়াতে।
ওকে,
আমি এক জায়গা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে চলে গিয়েছি। ব্যাক করার সময় আপ ডাউনে প্রায় 700 কিলোমিটার। যখন আমার আর গন্তব্যে পৌঁছার বাকি 15-20 মিনিট, তখন আসলে আমার হঠাৎ করেই আমার
আমি কিছু সম্পূরক ফিডব্যাক দিয়ে রাখি। টেকনিক্যাল টিমের জন্য প্রচুর পরিমাণে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, ইন্টারনেট প্রবলেম হচ্ছে। আমার ধারণা যে এটা খুব শীঘ্রই রিজলভ হয়ে যাবে। ইন্টারনেট এই রিজলভের জন্য আমাদের যারা টেকনিক্যাল টিম আছে, এরা যদি ওভারঅল নেটওয়ার্কিং প্রবলেম হয় সেটি আনাদার থিং, বাট আমাদের এন্ড থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটি রিজলভ করার জন্য চেষ্টা তারা প্রান্তকর ভাবে
অলরেডি আমি ইনফর্ম করেছি এবং তারা ট্রাই করছেন।
ওকে ওকে, যত তাড়াতাড়ি এটি রিজলভ হয় ততই আমাদের জন্য মঙ্গল, এটি একটি ব্যাপার। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সবাই একই ধরনের ফিডব্যাক বেশি বেশি দিচ্ছে, ইন্টারনেট প্রবলেম, এটি খুব শীঘ্রই রিজলভ হবে। প্লিজ বি উইথ আস, খুব যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা রিজলভ করার চেষ্টা করছি, যাতে করে তোমাদের নিরবিচ্ছিন্নভাবে এই প্রোগ্রামটি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, কারণ প্রোগ্রামটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রোগ্রামটির ম্যাগনিটিউড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, এই ফাঁকে বলে রাখি, অলরেডি অ্যানি বলেছে, আমিও বলে রাখি যে যত বেশি সংখ্যক শেয়ার তোমরা করছো, আই এম ফর্চুনেট যে তার সাথে কথা বলার সুযোগ আমার এবং অ্যানি তৈরি হচ্ছে, আমরাও কিন্তু তার সাথে কথা বলার সুযোগ পাব। এবং ভালোবাসার যে দারুণ এই কমিউনিটি, ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু হেতেশামের এই কমিউনিটি, তার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে। সো যত বেশি সম্ভব ছড়িয়ে ফেলো এই শেয়ারটি, আমাদের আজকের এই প্রোগ্রামটি যত বেশি সংখ্যক শেয়ার যে করবে তাকেই আমরা ফোনে নিতে পারব। আমরা শুনছিলাম মুন্নার জীবনের কথা, একটি খুব স্পর্শকাতর জায়গাতে এসে আমাদের এই ঘটনাটি আপাত দৃষ্টিতে স্ট্রেই করছে, সেটি মুন্না কথা প্রসঙ্গে বলছিল যে সৌদিয়া ট্রাভেল এজেন্সিতে সে জব করে এবং নতুন ড্রাইভিং প্রফেশনের সাথে ইনভলভ হওয়া, ড্রাইভ করতে গিয়ে হঠাৎ একটা ইনসিডেন্টের সম্মুখীন হওয়া, সে বিষয়টি একটু ডিটেলে মুন্নার কাছ থেকে শুনতে চাইব।
তারপর আসলে অ্যাক্সিডেন্ট তো হয়ে গেল, হঠাৎ করে চোখ বন্ধ হয়ে আসলো, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 10 সেকেন্ডের ভেতরেই আসলে শেষ হয়ে গেল আমার আসলে সেই প্রথম জীবন। তারপর আমি 22 দিনের মতো কোমায় ছিলাম।
অ্যাক্সিডেন্টটা কিভাবে
হয়ে গেছে আর কি,
মানে তুমি তো ছেলে অত নিউলি ড্রাইভার, রাইট? তুমি অত অত এফিশিয়েন্ট ড্রাইভার না, ড্রাইভিং সেটে তুমি ছেলে, প্রাইভেট কার?
হ্যাঁ।
কি ধরনের প্রাইভেট কার?
এটা হাইলক্স টাইপের গাড়ি আর কি।
ওকে, তুমি গাড়ি চালাচ্ছিলে, স্পিড কত ছিল
তখন? ছিল 140,
140, কারণ ওদের তো স্পেশাল ড্রাইভিং জোন থাকে ওইসব জায়গায়, তো 140 অ্যাটলিস্ট 200 পর্যন্ত তোলাটাও কিন্তু কোনো ব্যাপার না যদি তার সেই ড্রাইভিং এফিসিয়েন্সি থেকে থাকে। তোমার লাইসেন্স ছিল?
আমার লাইসেন্স ছিল।
ওকে, ইউ আর ড্রাইভিং দ্য কার, দেন ফাইনালি কি হলো?
অ্যাক্সিডেন্ট।
অ্যাক্সিডেন্টটা কিভাবে?
হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে আসলো গাড়িতে,
14 ঘন্টা ড্রাইভিং সিটে ছিলাম, এইটা 2-4 সেকেন্ডে কিন্তু যথেষ্ট একটু ঘুম ঘুম ভাব আসার জন্য। এরকম একটা সিচুয়েশন তোমার তৈরি হলো কোন জায়গায়? তখন সৌদি আরবে কোথায় তুমি?
সৌদি আরবের আমি আবাতে ছিলাম।
আবাত,
আবাতে
এটা একটি প্রভিন্স, একটা অঙ্গরাজ্য আভাস, ওইখানে আভাতে হঠাৎ করে তোমার চোখ বন্ধ হয়ে আসলো, ইট কুড বি টু আর থ্রি সেকেন্ড, রাইট? তারপর কি টানেলে বাড়ি খেলে তুমি পাশে?
হ্যাঁ, পাশে বাড়ি খেয়ে আমি
140 স্পিড পাশে তুমি বাড়ি খেলে, কিছু মনে নাই? বাড়ি খাওয়ার পর তোমার ঘুম?
একেবারে ঘুম, তারপর তো আর কিছু
কোন সেন্স নাই।
আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি কি, আমি যখন অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্স ড্রাইভারকে আমি জিজ্ঞেস করতাম,
তখন টের পেয়েছো জ্ঞান ফিরেছে? তখন
জ্ঞান ছিল আমার, জ্ঞান ছিল।
তো 140 স্পিডে যাচ্ছো, হঠাৎ 2-3 সেকেন্ডের জন্য তোমার ঘুম ঘুম ভাব, পাশের যে টানেল, ওদের তো টানেলের মতো, পাশে তুমি বাড়ি খেলে, বাড়ি খাওয়ার পরও কোনো কিছু সেন্স নাই, অ্যাম্বুলেন্স যখন এসেছে তোমার সেন্স ফিরেছে, সৌদি আরবের আভাত। তারপর?
তারপর আমার আসলে আমি শুধু অ্যাম্বুলেন্স ড্রাইভারকে, ডাক্তার ছিল ভিতরে, তাদেরকে জিজ্ঞেস করলাম আমি কি বাঁচবো কি না, আমি মরে যাব।
তুমি এটা জিজ্ঞেস করতেছো?
জিজ্ঞেস করতে করতে হসপিটালের ভিতরে চলে গেলাম
অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে, যে আমি বাঁচবো কি না,
বাঁচবো কি না। আমার মা,
ও কি বলেছিল ইন রিটার্ন, মনে আছে?
ও বলেছিল আল্লাহরে ডাকার জন্য, আল্লাহকে ডাকতে, আল্লাহকে ডাকতে ডাকতে তারপর হসপিটালে চলে গেলাম। তারপর
আমার ফিলগুলোর কথা মনে পড়ে? মুন্না,
একটু একটু মনে পড়ে, মনে পড়ে, মনে আছে। আমার হেড ইনজুরি হয়েছিল, তো মাথার ভিতরে আমার প্রায় 76টার উপরে শেলাই,
76টার উপর
আমার পুরো মাথা কেটে গিয়ে, অনেক
ইন্টারনাল হ্যামারেজ,
হ্যামারেজ ছিল ভিতরে। তারপরে আপনার আসলে মূলত যে ইয়েটা হচ্ছে, আমার স্পাইনাল কর্ড ইনজুরি, আমার ডর্সাল 1 এবং ডর্সাল 2 যেটাকে বলে, ওইখানে আমার ইনজুরি হওয়ার পরে তখন আমি বুঝি না যে আমি হাঁটতে পারবো না পারবো কিনা। ওই সময় আসলে তো কোমাই, তখন তো আইসিইউতে আমি চলে গেলাম। তারপরে আর কিছু বলতে পারি না। তারপরে আস্তে 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 করে 22 দিন চলে গেল। এর ভিতরে আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার ভাই বোন সবাই চেষ্টা করে, আমার আসলে কোন ধরনের সুযোগ সুবিধা না নিয়ে আমাকে নিয়ে আসা হয় বাংলাদেশে। তখন আমার হিমোগ্লোবিনের মাত্রা ছিল, এটা আমার মনে আছে যে হিমোগ্লোবিন।
আমরা আছি মুন্নার সাথে। আমি আমার বন্ধুদের অবগতির জন্য জানিয়ে রাখি যে আজকের এই প্রোগ্রামটি যারা আমরা শেয়ার করতেছি, ইটস এ রিয়েলি বিগ প্রোগ্রাম। আমরা যখন নিরাপদ সড়কের জন্য কথা বলছি, আমরা যখন নিরাপদ সড়কের সলিউশনের জন্য কথা বলছি, তখন একটা অ্যাক্সিডেন্ট যে কত বেশি অর্দি হতে পারে তার একটা বিশাল এক্সাম্পল আমাদের এই মুন্না। সৌদি আরবে যে কথাটি সে বলছিল, 140 কিলোমিটার বেগে যখন গাড়ি যাচ্ছিল, হঠাৎ করেই 2-3 সেকেন্ডের অসাবধানতা এবং তার জীবন থেকে অনেক মূল্যবান সময় হারিয়ে যাওয়া। আমি জানি যে কিছু নেটওয়ার্ক প্রবলেমের জন্য তোমরা স্ট্রাগল করতেছ আমাদেরকে শুনতে, বাট আই জাস্ট গ্যারান্টি ইউ খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু এটা রিজলভ হয়ে যাবে। তোমরা প্লিজ আমাদের সাথেই থাকো এবং এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আমরা অফকোর্স তোমরা উপলব্ধি করতে পারবে যে একটা নির্দিষ্ট সময়ের ভুল কত বড় রকমের কনসিকোয়েন্স নিয়ে আসতে পারে কোনো মানুষের জীবনে। তারপরে?
তারপর আসলে আমাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে আমি ঢাকাতে রেনেসাঁ হসপিটালে ভর্তি করা হয়। তখন আমার আসলে
সৌদি আরব থেকে কতদিন পরে ব্যাক করলে তুমি?
22 দিন পরে।
ওকে, 22 দিন পর।
22 দিন পরে আসার পরে আমার শরীরে অনেক, শুধুমাত্র মাথায় নাই, আমার পিঠে, পেছনের অংশে, অনেক অংশে, পায়ে, বিভিন্ন জায়গায় আমার কাটে, মানে এক কথায় যে একেবারে শেষ অবস্থা থেকে আমি
ফুললি ডিস্ট্রয়। হ্যাঁ, একেবারে। তুমি অলরেডি বলেছো 76টা সেলাই পড়ে শুধুমাত্র তোমার মাথাতে এবং ইন্টারনাল হেমোরেজ ছিল, রাইট?
রাইট।
ওকে, তারপরে স্পাইনাল কর্ডে দুইটা বড় রকমের সার্জারি প্রয়োজন পড়ে?
না, সার্জারি প্রয়োজন পড়ে, তবে ডিসপ্লেস হয়ে যায়।
ডিসপ্লেস হয়ে যায়, যে দুইটি কর্ডের কথা তুমি বর্ণনা অলরেডি করেছো। ওকে, তারপর?
তারপর তো আসলে বাংলাদেশে আসা হলো। বাংলাদেশে আসার পরে আমার প্রচুর পরিমাণে রক্ত দিতে হয়েছে শরীরে। আমার ভাই, আমার কাজিনরা, আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমাকে ট্রাই করা, বিভিন্নভাবে রেনেসাঁ হাসপাতালে ট্রিটমেন্ট করা হয়। তারপর রেনেসাঁ হাসপাতালে বলতেছে যে আসলে এই ধরনের পেশেন্ট এখানে কোনো কাজ হবে না, আপনারা ওনাকে সিআরপিতে নিয়ে যান। রেনেসাঁতে আবার আমি 28 দিন সাভার সিআরপিতে আমি যাই। আসলে সিআরপিতে যাওয়ার পরে আমি ওইখানে ভর্তি হই। আমি 7 মাস ওই জায়গায় চিকিৎসাধীন অবস্থায় ছিলাম,
একদম
বেড রেস্টে। আমার খুব প্রেশার সোর্স ছিল পিছনে ব্যাক সাইডে, আবার পায়ে বিভিন্ন জায়গায় প্রবলেম ছিল। তারপর আসলে 7 মাস বেডে থাকার পরে আমি পুনর্বাসিত হই, নতুন করে, নতুন জীবন। আগে আমি হাঁটতাম, এখন আমি হাঁটি না, অবস্থানের পরিবর্তন হয়। তখন আমি জানতে পারি যে আমি আর কোনোদিনও হাঁটতে পারব না, কোনোদিনও না। ওই যে প্রথমে বললাম না যে আমি একটা একটা প্লেসে বসা থাকতাম, তখন আসলে ওই প্লেসে বসা থেকে বসে থেকে আমি যে আসলে চিন্তা করতাম যে লাইফ তো শেষ, জীবন কিন্তু আমার এখানেই শেষ। যখন অনেক কষ্টের কথা, আসলে একটা
এই ট্রান্সফরমেশন গুলো কেমন, আমরা শুধুই অনুভব করি হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হওয়া, হঠাৎ একটা মানুষের জীবন চলে যাওয়া, অথবা এইভাবে পঙ্গুত্ব বরণ করা, বাট এক্স্যাক্টলি তোমার জীবনের সাথে সেই ঘটনাগুলো ঘটেছে।
এটা আসলে
একটা বছর অলমোস্ট ঠিক তুমি শুধু ট্রিটমেন্টের পারপাজে একদম অথর্ব হয়ে বিছানায় পড়েছিলে, কেমন কতটুকু ফ্রাস্ট্রেশন, কি কি বোধ হয় একটা মানুষের জীবনের ভেতর দিয়ে?
অনেক অনেক কষ্টে, অনেক কষ্টে। আসলে এগুলা বলে একেবারে বোঝানো যাবে না। যদি কারোর ইচ্ছে হয় কোনোদিন, কখনো যদি পারেন, সিআরপিতে যদি একদিন গিয়ে ঘুরে আসতে পারেন, তাহলে আসলে 20% ফিল করতে পারবেন। কিন্তু আমি এই জায়গায়, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আগে হাঁটতাম, এখন আমি হাঁটতে পারি না। আমি বুঝতেছি যে আর কোনোদিন হাঁটতে পারবো না, এটা কতটা কষ্টের, অনেক কষ্টের। তারপর আসলে জীবন তো থেমে থাকে না, এগিয়ে তো যেতে হয়, সময় তো আর কারোর জন্য বসেও থাকে না। ওই ঠিক ওই সময়টাই যখন অনেক ফার্স্টেড, অনেক কষ্টের ভিতর দিয়ে আমি প্রায় শেষ স্টেজে, সিআরপিতে সাড়ে সাত মাসের লাস্ট ইয়েতে, আমি আসলে আমি আরেকটা স্বপ্নে দেখা পাই এই কষ্টের ভিতরে, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে লাকি, সাবারের মেয়ে। সে অ্যাসিস্ট্যান্ট করছে তখন ফিজিওথেরাপিতে পড়াশোনা। ওই যে প্রথম বললাম, ও আমাকে জিজ্ঞেস করতো যে আপনার কোনো প্রবলেম আছে কিনা, সেই ছিল লাকি। আমাকে জিজ্ঞেস করতো যে আপনার কোনো প্রবলেম আছে, আমি বলতাম যে আমার তো কোনো প্রবলেম নেই। ও সবসময় এই কথাগুলো বলতো, বলার পরে একটা সময় পরে আসলে আমি তাকে বললাম যে হ্যাঁ আমার তো প্রবলেম আছে, আপনি আমাকে ফোন দিন। ওই সেই প্রথম ঘটনা, প্রেম হয়, ভালোবাসা হয়। ও আমাকে কিন্তু আসলে জেনে শুনে, ও খুব ভালো করেই জানে যে আমি আর হাঁটতে পারবো না, কোনোদিনও না। ও খুব ভালো করেই জানত যে আমার চলার পথটা অনেক কষ্টের। আচ্ছা, আমাদের লাইফটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জিন্দালাস, মানে আমি যেটা বলি যে মৃত ব্যক্তি, শুধুমাত্র কথা বলতে পারি আমরা। এই জায়গায় আসলে ওর কনসিডার করে আসা, ও আমাকে ভালোবেসে, আর ভালোবাসা তো সে 2009 সালের কথা, 9-10 কথা, একটা লম্বা সময় পার করে আসলে আমরা 2010 ডিসেম্বরের 10-এ একটা জায়গায় আবদ্ধ হই, বিবাহ বন্ধ। সেটাও আবার পারিবারিক সম্মতিক্রমে। এর ভিতরে অনেক আসলে ঝামেলা হয়েছে যে আমরা যখন একে অপরের সঙ্গে প্রেম করি, কে মেনে নেয় এই সমাজে একজন হুইলচেয়ার ইউজারকে একটা সুস্থ মেয়ে? কিন্তু সে স্বাচ্ছন্দ্যে মেনে নিলেও অনেক সময় অনেক ধরনের বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা। আমাদের আমি যখন ওকে বিয়ে করার জন্য প্ল্যান করি, তখন কিন্তু বিভিন্ন সময় আমাদের পরিবারের বিভিন্ন সদস্যরা, আমার এক চাচা আছে ডক্টর ইমরান জাহান, উনি আসলে ওকে নিয়ে নেগেটিভ কাউন্সিলিং করছে।
ও মাই গড, আসলে আমাদের সমাজটাই এরকম যে দেখা যায় যে অনেক ভালো কাজের মধ্যেও দেখা যায় যে এরকম ধরনের কমেন্ট আমরা পেয়ে থাকি, পারিবারিক কারণে। এনিওয়ে আমি দু একটা বন্ধুর প্রাপ্তি স্বীকার করতে চাই, বিকজ আমাদের কিন্তু সময় হয়ে গেছে যে একদম নতুন ঘন্টা সবাইকে ওয়েলকাম জানানোর জন্য এবং পাশাপাশি হচ্ছে একটুখানি কমার্শিয়াল ব্রেক নেওয়ার জন্য। হাসনাত চৌধুরী রয়েছেন আমাদের সাথে, সজীব হোসেন রয়েছেন, ওমর ফারুক সুজন রয়েছেন, সিরাজ আহমেদ রয়েছেন আমাদের সাথে, রাফিন আহমেদ রয়েছেন আমাদের সাথে, এমডি আলী কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছে, সঞ্জয় মিত্র রয়েছে, তানভীর আনোয়ারকে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে। আর এখন একটুখানি ব্রেক।
Jonah Future Park Time Check. It's 12 a.m.
আমি এত কিছু বুঝি না, শপিং সেখানেই হবে যেখানে দারুণ একটা ফুড কোর্ট আছে।
গেম জোন না থাকলে শপিং কমপ্লেক্সে যাবই না।
বিয়ের শপিং আমার আর বায়না শপ তোমাদের,
শপিং সেখানেই করব যেখানে বিয়ে ঈদের সব একসাথে পাবো।
এরকম জায়গা তো একটাই শহরে,
বসুন্ধরা তো।
এমন একটি জায়গার কোথায় বা আছে, চলে আসুন জীবনের ছোট বড় যে কোনো প্রয়োজনে। বসুন্ধরা সিটি, প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে।
আমাদের কর্মব্যস্ত জীবনের বাস্তবতায় শিশুরা হয়ে পড়ছে একা, ওদেরও চাই একটু সময়। টমিওর দমবন্ধ এই শহরে শিশুদের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস। বসুন্ধরা সিটি শপিং মলে লেভেল 8 ও 9 দেশের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ও প্রশস্ত ইনডোর থিম পার্ক টমিওর, প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে।
Capital FM 94.8.
Bhalobasha with Guru Edisham.
ওয়েলকাম ব্যাক, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি ব্র্যান্ড নিউ আওয়ারে। ঠিক এই মুহূর্তে আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8 অ্যানি রয়েছে আপনারই সাথে এবং চলছে ভালোবাসা উইথ গুরু এতেশাম। এবং আজকে আমাদের যে গেস্ট রয়েছে, মুন্না ভাইয়ের গল্প শুনছিলাম এবং মুন্না ভাইয়ের সে অ্যাক্সিডেন্ট, হঠাৎ একটুখানি চোখ লেগে যাওয়াতে কয়েকটা সেকেন্ডের মামুলি একটা ব্যাপারে একটা মানুষের পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, সবকিছুই বদলে যায়, সেই গল্পটাই কিন্তু শুনছিলাম। এবং তার মাঝখান থেকে প্রেমের কথা, কিভাবে প্রেম উঠে আসে, আসলে প্রেম কখনোই কোনো কিছুতেই কিন্তু বাধা মানে না, মানে ভালোবাসা যে যার কথা বলছি, বিশুদ্ধ ভালোবাসা কখনোই কিন্তু থামিয়ে রাখা যায় না, সেটা যে কোনোভাবেই হোক আমাদের মাঝে চলে আসে। আর আমার বেশ কিছু বন্ধু সেই ভালোবাসা টানেই কিন্তু আমাদের মাঝে চলে এসেছেন, যেমন হচ্ছে দেওয়ারকে দেখতে পাচ্ছি কেমন আছেন গুরু সেটা জানতে চেয়েছেন, আর কাজী আবির রয়েছেন আমাদের সাথে, মিথিলা খান রয়েছে আই লাভ ইউ গুরু সে কথাটি লিখেছেন, রিপন রহমান রয়েছেন আমাদের সাথে, পিএস হোসেন বলছেন আছেন আমাদের সাথে, ফারুক হোসেন আছেন, আমরা কেমন আছি সেটা জানতে চাইছি। আমরা সবাই খুব ভালো আছি এবং আমরা ভালো থাকতে চাই, কারণ আমরা একে অপরকে প্রত্যেকে একজন আরেকজনকে ভীষণ রকম ভালোবাসি। আচ্ছা, এছাড়া হচ্ছে আমার অন্তরে তুমি এমন একজন বন্ধুর নাম, সে বলছে যে গুরুকে আজকে লাইভে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এদিকে নাদিম মাহমুদ রয়েছেন, এই চাঁদনি রাত কি নতুন প্রেমের আনন্দের না বিরহের আমি জানি না, তবে এতটুকু বলতে পারি এই জ্যোৎস্না দেখে যে কেউ আপন মনের কাউকে খুঁজবে, যাকে সে পেয়েছিল হয়তো ধরে রাখতে পারেনি অথবা আলো তাকে পায়নি, কি চমৎকার কথাগুলো। আজকে কি খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, আকাশটা কি অনেক জ্যোৎস্নায় ভরা, ঠিক এই মুহূর্তে তো স্টুডিও থেকে দেখতে পাচ্ছি না, আপনি কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন আজকে রাতটা কি আসলে এতটাই রোম্যান্টিক এই যে বলছেন সেটাই দেখছি। আচ্ছা, শ্রমিক হাসান আছেন, তিনি বললেন আমিও আছি, ইয়েস শ্রমিক আপনাকে দেখতে পাচ্ছি, সুমাইয়া প্রভাতি আছেন আমাদের সাথে, সিরাজ আহমেদ রয়েছেন, এছাড়াও হচ্ছে তৌফিকুল ইসলাম আছেন আমাদের সাথে, নওয়াজ শরীফ রয়েছেন, মাসুদ রহমান রয়েছেন, খুব ভালো লাগছে সেই কথাটি জানাচ্ছে, আবিদ আহমেদকে দেখতে পাচ্ছি, গুরু অনেকদিন পর আপনাকে শোতে দেখছি, কেন আমরা তো প্রতি বৃহস্পতিবার চলে আসি, আপনি কেন আমাদেরকে খুঁজে পান না সেটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, সৌদি থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন যে বন্ধুটি, তিনিও তার নাম হচ্ছে শহীদুল ইসলাম। এদিকে সাইদকে দেখতে পাচ্ছি কুয়েত থেকে আমাদের সাথে রয়েছেন, শাহজাহান সিরাজ রয়েছেন, আমি রংপুর থেকে শুনছি, সজীব হোসেন বলছেন আছেন আমাদের সাথে, এদিকে রিমা শারমিনকে দেখতে পাচ্ছি। আচ্ছা রিমা, প্রায় 10 বছর পর আবার FM রেডিও শুনছে এবং আমাদেরকে দেখছেন ফেসবুক লাইভে, সেই কথাটাই জানিয়েছেন। রাফিন আহমেদ আছেন আমাদের সাথে, ওকে ফারুক আহমেদ আছেন আমাদের সাথে, সুমাইয়া প্রভাতি আছেন, গুরু তোমাকে প্রচন্ড পছন্দ করি, আর সিরাজ আহমেদ রয়েছেন, কি চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড সং বাজছে,
ও চাঁদ সামনে রাখো জ্যোৎস্নাকে,
সেটা তো আমার বলতে নাই, আর আরেকটা তো প্রবলেম আছে এই কপিরাইট
নাকি হবে না, আসলে উথাল পাথাল জ্যোৎস্নাকে তো বাইরে আজকে, তুই চাইলে কি দিতে পারিস, কেউ ধরবে না আজ, আমরা চুপ করে বের হয়ে যাবো।
না, আমি বলতে দেখতে পাচ্ছি না এই গানটা।
ইউটিউব থেকে দিতে বয়স্কেও ধরবে না, আই গ্যারান্টি ইউ, চুপ করে বাড়াই দেবো চুরির মতো। আমি কি আছি?
হ্যাঁ অফকোর্স, না এখন পুরোপুরি নাই, পুরোপুরি নাই, কারণ আমি গুরুর ফেস দেখতে পাচ্ছি না।
সামলে রাখো জোসনাকে। এবং আজকের যে অতিথি, আমার আসলে কিছু বলবার নাই। কিছুদিন আগেই নিরাপদ সড়কের জন্য সমগ্র বাংলাদেশ জুড়ে স্পেশালি বাঙালি ভাষাভাষী যেখানে যারাই ছিলেন তারা একজোট হয়ে সেই নিরাপদ সড়কের জন্য উচ্ছ্বাস করেছেন, উৎসাহ দেখিয়েছেন এবং সবাই একজোট হয়ে একসুরে বলেছেন যে নিরাপদ সড়ক চাওয়াটা এটি আমাদের নৈতিক অধিকার এবং নিরাপদ সড়ক যে কোনো মূল্যেই কনফার্ম করতেই হবে। এবং আসলে একটা যে কোনো একটা ইনসিডেন্ট, যে কোনো একটি কষ্ট, যে কোনো একটি প্রবলেম কত বেশি ভাসিয়ে নিয়ে যায়, কত বেশি খোকলা করে দেয় আমাদেরকে, কত বেশি অসম্পূর্ণ করে তুলে, তার দারুণ একটি এক্সাম্পল আজকের এই অতিথি যিনি রিপ্রেজেন্ট করছেন মুন্না, আমাদের জীবনের কথা বলতে এসেছেন সেই প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে দারুণভাবেই। মুন্না কথা প্রসঙ্গে বলছিল যে সৌদি আরবে প্রায় 22 দিন মতো অচেতন অবস্থায় ছিল, 140 কিলোমিটার বেগে গাড়িতে চালাচ্ছিল, হঠাৎ করে 2-3 সেকেন্ডের জন্য একদম ব্লাইন্ড হয়ে যাওয়া, ঘুমিয়ে পড়া বা কনসেন্ট্রেশন হারিয়ে যাওয়া, তারপর থেকে কিছুই মনে নেই, শুধু অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাকে সে বলেছিল আমি কি বাঁচব। এবং জীবনের মৃত্যুর এই সন্ধিক্ষণ, এই যুদ্ধ, এই কাসমোকাস, এই দোটানা তাকে প্রায় বছর খানিকের মতো ঝুলিয়ে রেখেছিল। ফাইনালি আবার একটি আলোর দেখা পাওয়া, ফাইনালি আবারও সূর্যের কাছাকাছি আসা, ফাইনালি আবারও স্বপ্ন দেখা, ফাইনালি আবারও ভালো লাগা, ভালোবাসা উদ্ভাসিত হওয়া, ফাইনালি আবারও দারুণ একটি সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া। স্রষ্টা বলে সত্যি কেউ না কেউ আছে, সামওয়ান ইজ রিয়েলি স্পেশাল, যে পেছন থেকে দাঁড়িয়ে আমাদেরকে দারুণভাবে লক্ষ্য করছেন এবং সমস্ত কিছু তার মনের মতো করে চালিয়ে নিচ্ছেন। অফকোর্স একজন প্রডিউসার কেউ আছেন, অফকোর্স এই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য বিহাইন্ড দ্য সিন কেউ একজন কাজ করছেন, না হলে এই ঘটনাগুলো ঘটবার কথা না। যে মানুষটি একেবারে ধ্বংসের শেষের দিকে, যে মানুষটি একেবারে নিঃশেষ হয়ে গেছে, যে মানুষটির আসলেই সত্যিকার অর্থে আর কিছু নাই, হঠাৎ করে সে মানুষটির মধ্যেও নতুন এক সূর্যের সৃষ্টি করেন তিনি, নতুনভাবে তাকে গিনিয়ে যাওয়ার স্বপ্ন দেখান তিনি। যে লাকির কথা বলা হচ্ছে সে লাকিকে আমি অন স্টেজ আনতে চাই, তাকে আমি মঞ্চ আবির্ভাব করতে চাই, তাকে নিয়ে আমি ভালো লাগা ভালোবাসার এই যে উপাখ্যান ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু হেতেশামের আজকের আয়োজনে তাকে আমি উপস্থিত করতে চাই। লাকি প্লিজ কাম অন স্টেজ এবং দারুণ ভালোবাসার সাথে, অসম্ভব রকমের ভালো লাগার সাথে তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ক্যাপিটাল এফএম ভালোবাসা উইথ গুরু হেতেশামের আজকের আয়োজনে। স্বাগত জানাচ্ছি লাকি, কেমন আছো তুমি?
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনাকেও লাভ গুরু হিসেবে সবাই এত ভালোবাসে, আমরাও আপনাকে অনেক ভালোবাসি, আর এখানে আমরা আজকে আসতে পেরে মানে অনেক অনেক হ্যাপি মনে হচ্ছে নিজেকে, যে আজকে আমাদের আমাদের ভালোবাসার কথা আমরা এখানে এসে বলতে পারছি বা বলবো কিছু, যে সবাইকে ধন্যবাদ অনেক।
ওকে অ্যানি, আমাদেরকে কি সবাইকে কি ফ্রেমে ঠিকভাবে আসছে কিনা?
আসছে
আসছে, সবাইকে দেখা যাচ্ছে। ওকে, আমি কিছু জিনিস সরাসরি শেয়ার করতে চাই আমার ভিউয়ার্সদের সাথে, যদি লাকি এবং অফকোর্স মুন্নার কোনো কমপ্লেন না থাকে। ওকে আমি স্পেশালি মুন্না এই গানটি অনেক শুনতে পছন্দ করি, যদি আমি বিশ্বাস করি না যে কারো ভেতরে কখনো স্রষ্টার রিফ্লেকশন পাওয়া যেতে পারে। কারণ এটি তো শেরকের শামিল, রাইট, এটি তো অংশীদারিত্বের কথা, এটা আমি বিশ্বাস করি না। বাট গানটার তীব্রতা এত বেশি মারাত্মক যে ভালোবাসার এই চমৎকার কথাগুলো অটোমেটিক ফিল তৈরি করে মনের মধ্যে। তোমাদের দুইজনকে দেখ, দুইজনকে কি স্পষ্ট দেখা যাচ্ছে ফ্রেমে? আমি সত্যি এই গানটা ডেডিকেট করতে যাচ্ছি। আমি জানি না চোরের মতো কতক্ষণ এই গানটা আমি শেয়ার করতে পারবো, কারণ এখানে কপিরাইটের একটা নিয়মানুবর্তিতা আছে। তুই কি এখান থেকে দিতে পারিস?
না, এটা আমার বলতে নাই। আমরা এখান থেকে দিলেও কপিরাইটের প্রবলেম ততক্ষণ হবে না যতক্ষণ হচ্ছে গানটার উপরে আমি গুরুর কথা শুনতে থাকবো।
ওকে, আমি কথা বলতে থাকছি। এই গানটা তোমাদের মতো ভালোবাসার মানুষদেরকে ঘিরে এক্স্যাক্টলি ডেডিকেট করার যায়। ওদের দুজনকে কি খুব পরিষ্কার দেখা যাচ্ছে?
দুজনই পারফেক্টলি আছেন।
আমি এই গানটি কতবার যে অন এয়ারে শুনেছি, কতবার যে এটার ব্যাখ্যা করবার চেষ্টা করেছি, বাট বিশ্বাস করো এরকম এক্সাম্পল অনেক হয়তো পেয়েছি, এক্স্যাক্টলি এরকম এক্সাম্পল খুব কম পাওয়া যায়। আমি এই গানটিতে যেটি বলবার চেষ্টা করেছি যে তোর মধ্যে রব, তোর মধ্যেই স্রষ্টাকে পাওয়া যায়। লাকি মেয়েটি হয়তো অনেক বড় করে স্বপ্ন দেখতে পারত। আমি কি এক্সাম্পল দিলে তোমারও কোনো অবজেকশন নাই তো? না
না না।
আচ্ছা, ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো। দুই পায়ের উপর দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়েছে মুন্না। হুইলচেয়ার, যে হুইলচেয়ার এখন বসে আছে আমরা কি দেখতে পাচ্ছি?
হ্যাঁ, দেখতে পাচ্ছি।
এই হুইলচেয়ার এখন উপলক্ষ মাধ্যম, যে মাধ্যমের উপরে ভর করে তাকে চলতে হয়। কিন্তু ভালোবাসা, ভালো লাগা বা যে প্রেমের বর্ণনা আমরা দিই, সেই প্রেমের কাছে সমস্ত কিছু হার মানতে বাধ্য। লাকি কিন্তু সমস্ত কিছু মেনে নিয়ে এই ভালোবাসাটার চূড়ান্ত রূপ দিয়েছে এবং এই ভালো লাগা ভালোবাসাটাকে সামনে দিকে এগিয়ে গেছে। এটি সত্যিকার অর্থে আমাদের জন্য গর্বের, এবং এই গানটা এক্স্যাক্টলি তাদেরকে ডেডিকেট করে গাওয়া যেতেই পারে এবং তাদেরকে উপলক্ষ করে এই গানটা ডেডিকেট করা যেতেই পারে। আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। আজ বহুকাল আমি যখন এই প্রোগ্রামটা করছিলাম কি এরকম উপলক্ষ হয়তো খুব কম পেয়েছি। অনেক সময় হয়তো অনেক ওলট পালট কথা বলতে হয় প্রোগ্রাম থেকে, অনেকে কাউন্সেলিং করার প্রয়োজন পড়ে। আর বিশ্বাস করো, আজ আমি খুব খুশি হয়েছি যে তোমরা সমস্ত রকমের নেগেটিভিটিকে ওভারকাম করে, সমস্ত রকমের অসম্পূর্ণতাকে ওভারকাম করে তোমরা পরস্পরকে ভালোবেসেছ, পরস্পর একসাথে আছো এবং এই অসম্পূর্ণতাকে পরস্পরের ভালোবাসা ভালো লাগা দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে রেখেছ। লাকি, কেন মানুষ যেখানে পরিপূর্ণ মডেল পেতে চায়, কমপ্লিট পিকচার দেখতে চায়, তুমি এত সাহস, মনের এত জোর কোত্থেকে পেলে যেখান থেকে তোমার ভালোবাসার শুরু চিন্তা করতে সচেষ্ট হল?
আসলে শুরুটা নর্মাল, মানে অ্যাজ এ পেশেন্ট ছিল, আমার পেশেন্ট ছিল আমার, মানে যখনই তাকে দেখতাম চুপচাপ এক কোনায় মানে চিন্তা করত, তখন আমি চাইতাম তাকে একটু সঙ্গ দেওয়ার জন্য, কেন সে চুপচাপ বসে থাকে, তারপর মানে তার কোনো মানে অন্য কোনো প্রবলেম আছে কিনা, এটা ওই যে বারবার বলছিল যে আমি জিজ্ঞেস করতাম কোনো সমস্যা আছে কিনা বা প্রবলেম থাকলে আমাকে বলতে, মানে এটা আমি সবাইকে জিজ্ঞেস করতাম, মানে আমার পেশেন্ট যারা ছিল বা আমার যাদেরকে আমার ভালো লাগতো তাদেরকেই আমি জিজ্ঞেস করতাম এগুলা। তারপর আস্তে আস্তে দেখা যায় যে সবসময় তাকে আমি সামনে মানে সামনে পড়ে যেত, যে আমি ক্লাস থেকে বের হয়েছি যেখানে যাচ্ছি তাকে আমি সামনে পেয়ে যাই, আর পাইলে যে আমি তাকে জিজ্ঞেস করা শুরু করতাম যে আপনার মানে শারীরিক কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা।
কেন লাকি ভালোবাসলে তাকে? কেন সালমান শাহরুখ টাইপের কাউকে খুঁজে নিলে না? তোমার বয়সী মেয়েরা সবাই পাগল হয়ে আছে সালমান শাহরুখের জন্য, সবাই চাচ্ছে পরিপূর্ণ প্যাকেজ পেতে, সবাই চাচ্ছে কমপ্লিট একদম মাস্কিউলার সেই টাইপের একজন সুদর্শন পুরুষ পেতে। সেও সুদর্শন, কিন্তু তুমি দেখেছো তার অঙ্গহানি হয়েছে, সে আর কখনো পায়ের উপরে দাঁড় হবে না, হুইল চেয়ার তার একমাত্র অবলম্বন। কি মনের তোমার জোর যে তাকে তুমি ভালোবাসতে পারলে? আর দশজন কেন পারে না? লাকি
আসলে ভালোবাসাটা,
লাকি এটা কি করুণা ছিল নাকি সত্যি ভালোবাসা ছিল?
করুণা ছিল না।
আর ঈশ্বর
অবশ্যই করুণা ছিল না। আসলে একটা মানুষের সাথে কথা বলতে বলতে
শুধুই মায়া আর ভালোবাসা,
মায়া প্লাস ভালোবাসা, যদি মায়া ফার্স্ট, তো মায়া তো অবশ্যই ছিল, মায়া থেকে ভালোবাসা
জন্মায়। আর যে করুণা ছিল না?
অবশ্যই না,
মায়া এবং ভালোবাসা।
হ্যাঁ, ফার্স্ট টাইম আমার প্রচন্ড তার প্রতি মায়া ছিল।
ও দেখতে অনেক সুন্দর, এটা কি একটা বড় কারণ? এখন দেখতেছি, এর আগে দেখোনি? ভালো করে দেখো, অসম্ভব সুন্দর।
আমি যখন তাকে দেখি,
হামলার গরিব আদমী টাইপের, কালো কুষ্ঠা টাইপ না, পশ্চা সুন্দর।
আমি ফার্স্ট যখন দেখি
তখন আরো সুন্দর,
তখন কিন্তু আরো সুন্দর ছিল।
আরে বলো কি, তাহলে আমার মতো ছেলে মানুষের প্রেমে পড়ে যেত তুমি, তখন আরো বেশি সুন্দর ছিল।
তখন আরো বেশি সুন্দর ছিল যখন সে সাড়ে সাত মাস সিআরপি তে ভর্তি পেশেন্ট ছিল।
এটাও কি একটা কারণ মায়া বাড়াল?
কিছু কারণ তো বটে। আমাকে দেখে দেখে ভালো লেগে গেছে। এই সাড়ে সাত মাস ছিল তখন, অনেক সুন্দর ছিল। তা আমি মানে ওই যে সবাইকে বললাম না যে দেখা হইলেই বলতাম কেমন আছে ভালো, ওই দেখা যায় যে ভালো লাগা থেকে তাকে আমি অনেক প্রশ্ন করতাম।
ওর যে পায়ে প্রাণের সঞ্চার নাই, ওদে কখনো দাঁড়াতে পারবে না, হাঁটতে পারবে না,
এটা আমি জানতাম আগে থেকে, কারণ মেডিকেল সাইড তো তাই বলে।
তুমি তো নিজে যেহেতু প্রফেশনের মধ্যে আছো, এ সম্বন্ধে তো আরো ভালোভাবে তুমি জানো। এটা তোমার মধ্যে কোনোভাবে রিগ্রেট কাজ করে না?
না, এরকম কখনো হয় নাই। তবে এটা আমি তো সবকিছুই জানার পরেও তার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা জন্মে গেছে তখন থেকে। তারপর আমরা যখন কথা বলি, যে অনেক কথা বলতাম, রাত জেগে কথা বলতাম, তবে এই জিনিসটা এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল ফ্যামিলিগতভাবে। তারপর মানে ওদের ফ্যামিলি তো সমস্যা ছিল আর আমার ফ্যামিলি তো
স্বাভাবিক।
আমি ওকে সময় দিতাম, মানে আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও আমি তাকে সময় দিতাম, তার কাছে যাইতাম, এটা আমার ফ্যামিলি খুব একটা ভালোভাবে নিত না। মানে কেন যাই, মানে আমি অন্য সব পেশেন্টদের কাছে তো যাই না, তার কাছে কেন যাই?
তোমার বউ কিন্তু কম যায় না, জয়া ভাদুরী টাইপ, উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েরা যখন সুন্দর হয় তখন অনেক বেশি সুন্দর দেখায়। না, তোমার চোখ দিয়ে দেখছি, তোমার কষ্ট পাওয়ার কিছু নাই, আসলে সুন্দর দেখায় কিন্তু তোমার বউ।
না তখন সুন্দর ছিলাম, ও আমাকে সবসময় বলতো এই ছোট্ট, তখন আমি কিন্তু দেখতে খুব এমন ছিলাম না, একটু শুকনা টাইপের ছিলাম, ছোট্ট একটা মেয়ে, এটা কেন আসে বারবার আমাকে জিজ্ঞেস করে কেমন আছি, ভালো আছি কিনা, মানে অনেক প্রশ্ন করতাম, এটা তার কাছে খুব একটা মানে পছন্দ ছিল না, কেন এসে জিজ্ঞেস করি, ডিস্টার্ব করি, যে বারবার জানতে চায় কি সমস্যা কি সমস্যা। তখন আমাকে বলছিল যে একা, আমার সাথে অনেক মানে ফ্রেন্ডরা থাকতো, তখন বলতে যে একা এসেন আপনাকে বলবো কি সমস্যা,
এইভাবে বলতো,
বলতেছে ম্যাডাম একা এসেন তারপরে সমস্যাগুলো বলবো। তারপরে এই আস্তে আস্তে কথা বলা, তার সাথে আমার কখনো মানে রেগুলার দেখা হয় নাই। যখন মানে হসপিটাল থেকে রিলিজ হয়ে যায়, বাড়িতে চলে যায়, তখন ফার্স্ট আমাদের দেখা হয় আট মাস পর। এর মধ্যে সবসময় আমাদের ফোনে কন্ট্যাক্ট হইত। তারপরে সে বাসা থেকে অনেকদিন পর পর আসতো ঢাকায়, মানে আমার সাথে মিট করার উদ্দেশ্য করে, কিন্তু বাসা থেকে বলতো যে আমার একটু কাজ আছে, একটু হসপিটালে যাব, ডাক্তার দেখাবো, কিন্তু উদ্দেশ্য ছিল আমার সাথে দেখা করা।
সাত মাস পর যখন সিআরপি থেকে চলে গেল,
তারপর থেকে আমরা আসতো, আমি আবার আমার পড়াশোনা ওইখান থেকে শেষ হয়ে যায়, একটা জব করতাম, তখন সেখানেও অনেক প্রবলেম হয়েছে আমার, আমি সারাক্ষণ ফোনে কথা বলতাম, যে ও তো কাজের থেকে ফোনে কথা বলে বেশি, মানে অফিসেও আমার মানে আমার অনেক কমপ্লেন আসতো যে মানে সারাক্ষণ ফোনে কথা বলে, এমনকি আমার রুমমেট যে ছিল সেও বলতো যে আপনি এত ফোনে এত কি কথা বলেন সারাক্ষণ। এত বেশি আমরা কথা বলছি কখনো মনে হয় নাই যে অনেক দূরে থাকে বা আমি এত দূরে থাকি, এরকম কখনোই মনে হয় নাই। একটা সময় মানে আমার ফ্যামিলিতে অনেক ধরনের ঝামেলা হয়েছে যে কেন
ডিসিশনে তুমি যাচ্ছ, কারণ যে মানুষটি পায়ের উপর ভর করে দাঁড়াতে পারছে না, এ ধরনের বর কারো ক্ষেত্রেই কাম্য হওয়ার কথা না। স্পেশালি যে পরিবার, শুনতে যত খারাপই লাগুক না কেন, স্বাভাবিক তোমার পরিবার মানবে না, এটাই স্বাভাবিক। এই জিনিসগুলোকে ম্যানেজ করেছো কিভাবে?
এটা ম্যানেজ করতে অনেক সময় লাগছে আমাদের, কারণ আমার একটা ই ছিল যে ফ্যামিলির বিরুদ্ধে যে আমি কোনো কিছু করব না, কারণ পরে প্রবলেম হতে পারে, সেজন্য ফ্যামিলিকে ম্যানেজ করতে অনেক সময় লাগছে, প্রায় 19 মাসের মতোই লাগছে। মানে আমাদের সম্পর্কটা হওয়ার পরপরই ফ্যামিলিতে জানা গেছে, এটা জানাতে হয় নাই, পর থেকে তারা আমাকে আলাদা মানে যাতে যোগাযোগ না করে এগুলাতে অনেক বাধা দিচ্ছে, মানে অনেক কথা বলছে, অনেক খারাপ খারাপও কথা বলছে যে কেন করবা, যে ওর ফ্যামিলিতে যাবা, বা ওর এমনও বলছে যে ও তো তোমাকে একটা মানে ওর টেক কেয়ার করার জন্য তোমাকে নিবে জাস্ট, কিন্তু অন্য কিছু করার জন্য।
ওনার অবস্থাটা কি, ও কি কখনোই দাঁড় হতে পারবে না?
না, ওর স্পাইনাল কর্ড ইনজুরড হয়েছে, মানে হ্যামোরাইজড হয়েছে।
তুমি তো এই ট্রিটমেন্টের সাথে নিজেও ইনভলভ, কখনোই পারবে না?
না, কখনোই পারবে না,
জীবনেও পারবে না।
জীবনে আমার কাছে মনে হয় যে পারবে, আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি যে ঘুম থেকে আমি কাজ করতেছি, হয়তো সকালবেলা স্বপ্নে দেখি যে হাইটে চলে আসতেছে আমার কাছে, যে আমি কখনো দেখব ঘুম থেকে উঠে যে হাঁটতেছে, এমন মনে হয়, মানে এরকম স্বপ্নে দেখি আমি।
এরকম স্বপ্ন কি প্রায়শই দেখো যে তোমার মন না হেঁটে আসতেছে?
হ্যাঁ, এরকম স্বপ্ন আমি প্রায়ই দেখি যে হাইটে আসছে।
সত্যি করে বলো তো, তোমার মধ্যে কি কোনো অসম্পূর্ণতা কাজ করে এই কারণে কেন তোমার কাছে হেঁটে আসে না?
না,
সত্যি করে বলো তো,
সত্যি এরকম
দেখো, এই প্রকৃতি বড় বেশি অস্বাভাবিক। এই প্রকৃতি কখনো অ্যাবসোলিউট বিউটিকে কোনোদিনই মেনে নিতে পারে। বিশ্বাস করো, যখন তুমি আমি এই কথা বলতেছি, অনেকেই কিন্তু এই প্রোগ্রামটা শুনছে, সবার সব রকমের অসম্পূর্ণতা নিয়ে। স্রষ্টপুর থেকে কি একটা গান আছে রে, যে খেলিছ হয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। স্রষ্টা আসলে কিন্তু দারুণ এই শিশু সুলভ মানুষগুলোকে নিয়ে অসম্ভব এক খেলায় মত্ত আছে। যে স্বপ্ন কেন দিচ্ছ না, স্ট্রেইট আসো, নো প্রবলেম, দিস ইজ ইম্পর্টেন্ট, প্রতি মুহূর্তে গো ফর ইট, নো প্রবলেম। প্রতি মুহূর্তে অসম্পূর্ণ এ পৃথিবী, অসম্পূর্ণ এ প্রেম ভালোবাসার মানুষগুলো পাগলের মতো মুখিয়ে আছে। যখন লাকি তুমি তোমার প্রেমিকার কথা বলতেছ, যে কখনো চেষ্টা করে দেখেছো যে তুমি দাঁড়াতে পারো কিনা? মুন্না,
চেষ্টা করে আমি অনেক চেষ্টা করি, কিন্তু চেষ্টা করলে কি হবে আবার তো আসলে,
মানে কখনোই কি কতটুকু দাঁড়াতে পারো?
আমি আসলে দাঁড়াতেই পারি না।
30 ডিগ্রি, 40 ডিগ্রি, 90 ডিগ্রি,
একটু।
আচ্ছা, খুব ব্রুটাল একটা কাজ আমি করতে যাচ্ছি, একদম ব্রুটাল কাজ, যে জন্য হয়তো আমাকে গালিগুলাজ করবে, বাট এই জিনিসটা করতে যাচ্ছে এই কারণে যে প্রকৃতি সহ সাধারণ মানুষ অ্যাবসোলিউট বিউটিকে কখনোই কিন্তু পারমিট করে না, যে কারণে কিন্তু অনেক রকমের ঘটনা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রতি মুহূর্তে ভাবতেছে আমার বউটা এত বেশি সুন্দর না কেন, আমার স্বামীটা পরিপূর্ণ কর্মঠ না কেন, আমার স্বামী আর 10 জনের মতো স্মার্ট না কেন, আমার বউটা সুন্দর ঠিক আছে বাট সংসারী না কেন। দুনিয়ার এই কি বলবো কমপ্লিকেসি নিয়ে প্রতি মুহূর্তে মানুষজন চলছে। তাহলে লাকি এবং মুন্না ওরা কিভাবে সার্ভাইভ করবে? আমি ব্রুটাল ডেমনস্ট্রেশনটা এখন অন স্টেজ অন ইয়ার করতে যাচ্ছি, যে একদিকে তার ভালোবাসার মানুষ, অসম্ভব ভালোবাসার মানুষের লক্ষ্মী মেয়েটি পাশে বসা, যে ভালোবেসে বিয়ে করেছে এই ছেলেটিকে, যে ছেলেটি সোজা দাঁড়াতে পারে না, দ্বিতীয় বাস্তবতা, রাইট, শুনতে যেমনই লাগুক, ভালো লাগুক অথবা মন্দ লাগুক, আমি যেভাবেই বলি না কেন, মানুষ যতটুকু আমাকে ঘৃণায় করুক না কেন, বাট দিনের মতো স্বচ্ছ এবং সত্য ইনফরমেশন যে তুমি সোজা হয়ে দাঁড়াতে পারো না, এই অবস্থাতেই তোমার ভালোবাসার মানুষ লাকি তোমাকে ভালোবেসেছে এবং তোমাকে বিয়ে করেছে। বাট প্রতি অনেক রাতে তার ভোর হয় এমন স্বপ্ন নিয়ে যে তুমি দৌড়তে দৌড়াতে আসছ, হেঁটে আসছ, অসম্ভব ভালোবাসায় তাকে জড়িয়ে ধরছ, অথবা তার কপালে চুমু দিয়ে বলছো যে জান তোমার ভালোবাসা আমাকে সুস্থ করে দিয়েছে, ভালোবাসি তোমায়। তাই তো লাকি। সো তোমার অসম্পূর্ণতা নিয়ে হয়তো কষ্ট নাই তার ভিতরে, বাট তোমাকে পরিপূর্ণভাবে পাওয়ার স্বপ্ন সে দেখতেই পারে, এটা দোষের কিছু না। তো তোমরা যারা অল্প স্বপ্ন ভালো লাগাতেও দ্বিধান্বিত হও, কষ্ট পাও, অসম্পূর্ণ ভাবো নিজেকে যে প্রকৃতি কেন আমার সাথে এরকম বিরূপ আচরণ করে, বিমাতাসুলভ আচরণ করে, তারা এই পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবে? আমি ব্রুটাল ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি, দেখো এই ছেলেটি সত্যি দাঁড় হতে পারে না। এই মেয়েটি প্রতিদিন স্বপ্ন দেখতেছে রাতের বেলাতে যে আমার কলিজার টুকরা, আমার ভালোবাসার মানুষ যে কোনো মুহূর্তে স্রষ্টার সাহায্য নিয়ে নিজের পায়ের উপর দাঁড়িয়ে যাবে এবং আমার কাছাকাছি এসে ভালোবেসে বলবে যে লাকি তোমার ভালোবাসা আমাকে নিজের পায়ে দাঁড় হতে সাহায্য করেছে। এবং এই হুইল চেয়ারের কখনোই প্রয়োজন পড়বে না। ঠিক এইরকম একটি কেমিস্ট্রি, এরকম একটা অসম কেমিস্ট্রি যখন এইখানে, ঠিক সেই সময় কিন্তু তোমরা সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে বিভিন্ন রকমের কমপ্লেইন করতেছ, ফিঙ্গার পয়েন্ট করতেছ পরস্পরের দিকে, কেন আমার স্বামীটা একটু হ্যাবলা, কেন স্বামীটা অত স্মার্ট না, কেন আমার বউটা সুন্দর, ওর ঠোঁটটা কেন প্রয়োজনের চাইতে বেশি মোটা, কেন আমার বউটা আর একটু বেশি সংসারী হতে পারত, কেন সংসারী হল না, এ ধরনের অমূলক স্বল্প বিষয় নিয়ে তোমরা নিজেদের মধ্যে ফ্রাস্ট্রেটেড হচ্ছ, নিজেদের সংসারের প্রতি কনসেন্ট্রেট করতে পারছ না, পরক্ষণে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ছ এবং নিজেদের সম্পর্কটাকে এলোমেলো করে দিচ্ছ। আমি যে কথাগুলো বলছি মুন্না এবং লাকি, দিস ইজ সো ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আমাদের সমাজে অহর্নিশ ঘটে চলেছে। ঢাকার মতো শহরে প্রতি ঘন্টায় একটা করে সেপারেশনের ঘটনা ঘটে, মফস্বল শহরেও প্রতিদিনে একটা করে সেপারেশনের ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো এত বেশি আগে ঘটত না ইদানিং কালে ঘটছে, এটা কি জানো তোমরা? প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী কিন্তু আমি এই কথাটা বলছি
যে প্রতি ঘন্টায় আমাদের বাংলাদেশে
একটি করে সেপারেশন, স্পেশালি ইন ঢাকা। তাহলে তোমাদের এই এরকম অসম রিলেশনশিপের পরেও যদি তোমরা ভালো থাকতে পারো, তাহলে তাদের কি সমস্যা যারা সামান্য থেকে সামান্য ঘটনার জন্য পরস্পরের দিকে ফিঙ্গার পয়েন্ট করে? দেখো একদম হুইল চেয়ারে বসা, আমি চেষ্টা করলেও মুন্নাকে সোজা করে দাঁড় করাতে পারব। মুন্না তুমি নিজেকে সোজা করে দাঁড়ানোর চেষ্টা করেছো কখনো? কতটুকু পর্যন্ত দাঁড়াতে পারো?
মুন্না ভাই আর একটু ক্লোজ যদি কথা বলেন আপনার মাইক্রোফোনে, তাহলে আমরা একটু ক্লিয়ারলি শুনতে পাই।
আসলে আমি দাঁড়াতেই পারি না, বিকজ আপনি জানেন যে আমার বুকের নিচে থেকে পুরোটা বডি প্যারালাইজড,
বুক থেকে একদম লোয়ার পোর্শন পর্যন্ত। তুমি চেষ্টা করলেও এর বেশি কোনোভাবেই নিজেকে রেজ করতে পারবে না। আমি যদি তোমাকে গাড়িতে নিয়ে এখন দেখান থেকে, তোমাকে কি শূন্য করে তুলে নিতে হবে? আমি ধরো তোমাকে এখন প্রোগ্রাম শেষ হতো গাড়িতে নিব, তাহলে আমাকে তোমাকে এইভাবে দুয়ের হাতের পর তুলে নিয়ে গাড়িতে বসাতে হবে, তারপর আবার গাড়ি থেকে নিয়ে যে তোমাকে বিছানায় বসাতে হবে, এইভাবে তুমি কি জানতে লাগি পুরো বিষয়টা?
হ্যাঁ আমি আসলে পুরো বিষয়টাই জানি।
তুমি তো ট্রিটমেন্টের সাথে জড়িত, তুমি পুরোটা জানতে যে এই মানুষটি হচ্ছে একদম এরকম অবস্থায় আছে, যবুথব অবস্থায়, যাকে কোলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে হবে জানতে?
হ্যাঁ আমি জানতাম, কারণ এদের এই যে
তুমি তো ট্রিটমেন্টের প্রসেসের সাথে জড়িত।
হ্যাঁ ওর প্রবলেমটা হয়েছে, ওর অনেক আপার লেভেলে ইঞ্জুরিটা আপার লেভেলে হয়েছে, সেই কারণে তার ব্যালেন্সটা একেবারেই কম। যাদের লোয়ার লেভেলের ইনজুরি থাকে তারা দেখা যায় যে মুভমেন্ট
বলছিল যে বুক থেকে নিচের পোর্শন পুরো প্যারালাইজ। তুমি তো এই টেকনিক্যাল টার্মোলজি গুলো আমরা না বুঝলেও তুমি তো ভালো করে বুঝো, তুমি জেনে বুঝেও প্রেমে পড়েছো,
জেনে বুঝে
ভালোবেসেছো,
জেনে বুঝে তো সবকিছু হলো, এখন পর্যন্ত আছি সাথে,
ভবিষ্যতে আমরা একসাথে থাকবো।
কি বলবে মেয়েটিকে? আমার কেন জানি তোমাকে বসে দেখে মনে হয় অনেক বেশি ইন্ট্রোভার্ট তুমি, অন্তর্মুখী ধরনের মানুষ তুমি। 140 কিলোমিটার বেগে যখন তুমি টানল এসতে বাড়ি খাও, যখন 22 দিনের জন্য একেবারে জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যাও, সেই রিফ্লেকশনগুলো তোমার মধ্যে আমি সহজাতভাবে উপস্থাপন করতে শুনেছি বা দেখেছি। কিন্তু দেখো একটি মেয়ে, তুমি একদম যবুথপু অবস্থায় পড়ে থাকা একজন মানুষ যাকে অন্যের সহযোগিতা ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট পর্যন্ত করা পসিবল না, সে মানুষটি ভালোবেসে তোমার দায়িত্ব নিয়ে নিয়েছে। এই মানুষটিকে কিন্তু কনভিন্স করার কোনো কারণ নাই, কারণ সে তোমার ট্রিটমেন্টের প্রসেসের সাথে জড়িত ছিল। শি নোজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড উইথ ইউর ফিজিক্যাল কন্ডিশন, রাইট? তারপরে সে মেনে নিয়ে তোমার জীবনের দায়িত্ব নিয়ে নিয়েছে। কি বলবে মেয়েটিকে? হয়তো বলতেও পারোনি, হয়তো বলোও না তুমি, তোমার হয়তো এক এক মানুষের এক রকমের ফিতরত থাকে, তুমি হয়তো বলতে পারো না এত ডিটেলে।
আসলে ভালোবাসি, অনেক ভালোবাসি।
আজকে একটু প্রাণ খুলে বলো তো, তুমি কি জানো যে এখনকার পৃথিবীতে সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে সেপারেটেড হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে? যখন তুমি আমি প্রোগ্রামের মধ্যে আছি, এর মধ্যে দু চারটা সেপারেশন হয়ে গেছে। ঘর মুছে নি তাই, জুতা পায়ে ঘরে ঢুকে তাই, ভিজা টাওয়াল বিছানার উপর রেখেছে তাই, বাচ্চারে খেয়াল করেনি তাই, বউরে গত ঈদের শাড়ি ঠিকভাবে কিনে দেয়নি তাই, এই সিলি সিলি ব্যাপারগুলো নিয়ে অলরেডি সেপারেশনের দহরম মহরম চলতেছে। সেইখানে লাকি নামের এই মেয়েটি তোমার আনলাকি 13-এর এই জীবনে এসে পুরো জীবনটাকে বদলে দিয়েছে, জেনে শুনে বুঝে, যেখানে তোমার বুক থেকে নিচ অবধি পুরো শরীর প্যারালাইজ। কি বলবে এই মেয়েটিকে? তুমি একটু প্রাণ খুলে বলো তো, যাতে করে এরকম বহু মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে, বহু মানুষ নিজেকে শুধরে নেয়, যারা সামান্য থেকে সামান্য বিষয়ে সেপারেশনের দিকে যাচ্ছে। আমাদের পারিবারিক এই বন্ধন, পারিবারিক এই ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়তেছে, এগুলো নতুন করে আবার ভাববার সুযোগ তৈরি হয়। প্লিজ একটু প্রাণ খুলে বলো তো, যে ইমোশন কখনো ডিসক্লোজ করনি, আজ প্রাণ খুলে বলো তো। তুমি কি বুঝতে পারছো যে মেয়েটি কি করেছে এক্স্যাক্টলি তোমার জীবনে?
আমি সবাইকে একটি কথাই বলবো, ভালোবাসা আসলে মন থেকে ভিতর থেকে।
আমি একটু অনুরোধ করব, সবার উদ্দেশ্য না, এই মেয়েটিকে উদ্দেশ্য করে বলো তো।
আমি আসলে আমার ওয়াইফকে সবসময় বলি যে আমি আসলে ওকে অনেক ভালোবাসি, অনেক। আমরা ভালোবেসে একসাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। এমনও সময় এমনই মনে হয় যে আমরা দুজন দুজনকে ভালোবেসে একই দিনে এই পৃথিবী থেকেও চলে যেতে চাই। আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনি জানেন যে বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতেই আমাদের মতো যারা হুইল চেয়ার, যারা বিভিন্নভাবে প্রতিবন্ধিতার শিকার, তাদেরকে সমাজই ভালোবাসে না। এই পরিবার থেকে পরিবেশগতভাবে বিভিন্নভাবে ঘৃণার পাত্র হয়ে থাকে, সবই বিভিন্নভাবে বঞ্চিত হয়ে থাকে। আর সেই জায়গায় আমি শুধু একজন প্রতিবন্ধী ব্যক্তি নাই, আমি আসলে হাঁটতে পারি না, আমার অনেক ধরনের শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জেনে শুনে বুঝে শুনে লাকি আমার জীবনে এসে হাজির হয়েছে। আমি আসলে তাকে সম্মান, তাকে ভালোবাসি, তাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসা। আসলে এটা বলতে হয় না, কি বলবো, আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এতক্ষণে অনেক কথা শুনে বুঝতেই পারছেন আসলে ভালোবাসাটা কি, বা আমরা একে অপরকে কতটুকু ভালোবাসি, স্পেশালি ওর কাছ থেকে আপনারা, ওর ওয়াইফের কাছ থেকে আপনারা শুনেছেন। লাভগুরু আসলে এটা বলতে চেষ্টা করছে যে আসলে ভালোবাসাটা কি। আমি আসলে
আমি একটু মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করি, আমি ব্যাকগ্রাউন্ডে গুরু একটা গান শুনেছি, গানটা হচ্ছে সাউন্ড গানওয়ালার আমি বৃদ্ধ ইচ্ছে মানুষ টাইটেল। তো এই গানটা খুবই চমৎকার, লিরিকটা আমাকে যেটা স্ট্রাইক করেছে যে গানটা একটাই আবেদন যে আমি এভাবেই ঠিক ভালোবেসে বৃদ্ধ হতে চাই তোমার সাথে। আজকে আসলে মুন্না ভাই এবং লাকি ভাবির প্রতি এটা মানে ওদেরকে ডেডিকেট করে আমার আমার পক্ষ থেকে গানটা প্লে করা, যে ভালোবাসার মানে আমি আসলে খুঁজে পাই স্নেহ মাখা ওই দৃষ্টিতে, তো আমার বেঁচে থাকার প্রার্থনাতে। আমার মনে হয় গানটা শুনুন আপনারা একটু। খুব চমৎকার একটা গান, আর এই সাথে এই যে আমি গল্পটি শুনছি তার সাথে সাথে কিন্তু আমারও চোখ দুটো ভিজে উঠছে, কারণ খুব চমৎকার একটা গল্প। এই যে সবসময় আইনি একটা কথাই বলতে থাকি যে আমি আসলে নিজে খুব বেশি থাকি হচ্ছে যে ভালোবাসার খোঁজে, সেটা হচ্ছে বিশুদ্ধ ভালোবাসার খোঁজে। আর সেই ভালোবাসার গল্পগুলো যখন আমাদের সামনে আসে তাহলে তখন আসলে আমরা খুব সেই ভালোবাসায় নিজেরাও কেমন করে যেন শিক্ত হয়ে যাই। আর বন্ধু থেকে বলতে চাই আপনারা যে আমার সঙ্গে আছেন সেটা যে আমাকে জানান দিচ্ছেন থ্রু দ্য কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এবং মাঝখানে ভিডিওটা একটু ইন্টারাপ্ট হলো, এখন কিন্তু আবার আমরা ফেসবুক লাইভে চলে এসেছি, লাইভে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং পুরো সিচুয়েশনটাকে এনজয় করতে পারছেন। চমৎকার একটা কাপল বসে আছে আমাদের সামনে, মুন্না ভাই যিনি কিনা হচ্ছেন আমার বলতে কষ্ট হচ্ছে কিন্তু আমি গর্বের সাথে বলছি তিনি ফিজিক্যালি ডিসেবল হলো খুব চমৎকার একজন মানুষ, এবং তার চেয়েও অনেক চমৎকার হচ্ছে তার বসে তার পাশে বসে থাকা তারই যে অর্ধাঙ্গিনী আমাদের লাকি ভাবি, তিনিও আছেন আমাদের সাথে এবং তাদেরই ভালোবাসার গল্প শুনছিলাম। আর লাইভে আছি, আপনি দেখছেন তো আমাদের সাথে, লাইভটা বেশি করে শেয়ার করুন কারণ আপনাকে আমি ফোন করতে চাই। আমরা আবারও মনে হয় যে আমি মুন্না ভাইকে একটু থামিয়ে দিয়েছিলাম।
আমি এই অবস্থা থেকেও আসলে আমরা দুজন একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমরা অনেক ভালো আছি, অনেক ভালো, সমাজের আটটা দশটা মানুষ থেকে আমরা অনেক ভালো আছি। এটা আমার পাশে আমার ওয়াইফ আছে, সেও ফিল করে। যেভাবেই হোক আসলে আমি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে আমি আসলে হুইল চেয়ার ইউজার হয়ে যাই, যেভাবেই হোক আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় রেখেছে। আমরা দুজনই এই অবস্থায় ভালো আছি, স্পেশালি আমরা মানে আমরা বিভিন্নভাবে এই লাইফে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা, বিভিন্ন স্থানে যাওয়া, বিভিন্ন পার্টিতে যাওয়া, আমরা স্বাভাবিক মানুষের মতোই অ্যাটেন্ড করতেছি সব জায়গায়, যদিও কোলে করে হোক যেভাবে হোক। অবস্থা আসলে তো অবস্থানের পরিবর্তন মানেই আপনি কোনো না কোনোভাবে লাইফকে এগিয়ে নিয়ে যাওয়া। আমার পাশে এসে ও দাঁড়ানো মানে ও আমাকে সময় এবং ও আমার পাশে আসার কারণে আমার লাইফটা আসলে নতুনভাবে আমরা বিয়ের পরে শুরু করি। তারপর এখন আরেকটু ভিন্নতা আছে, আমি আসলে ওর সহযোগিতায় ওর ওর সবসময় বলতো যে তুমি একটা কিছু করো, আমি কিন্তু আসলে কিছু একটা করতে শুরু করেছি 2013 সাল থেকে।
ফার্স্ট টাইম আসলে যখন আমাদের মানে বিয়ে হয়ে যায় তখন কোনো প্রফেশন বা কোনো কিছু করতো না, কোনো কাজের সাথে জড়িত ছিল না, বাসায় থাকতো বেশিরভাগ, রুমেই থাকতো, কোথাও যাইতো না, মানে কোনো মানে কোনো আত্মীয় স্বজনের বাসায় একদমই যাওয়া টোটালি বন্ধ, কারণ মানে সবাই তাকে দেখতে আসতো, কোথাও যাইতো না। তখন আমি মানে ভাবতাম সে বাহিরে কেন যায় না, গেলে তো ভালো লাগবে বা আমিও সাথে যাব, যাইতো না তখন। আমার কারণে দেখা যায় আমি বারবার বলতাম যে সবাই বাসায় আসে, তুমিও মাঝে মাঝে যাও না, যাইলে তো ভালো লাগবে। এই তখন এই আস্তে আস্তে বের হওয়া মানে শুরু, বাইরে যাওয়া। তখন আমি বলতাম যে কিছু একটা ছোটখাটো কিছু করতে হবে না, মানে ছোট একটা কিছু যাতে তার মানে এই যে চলাফেরা করবে, বাহিরে যাবে, একটু মানে বেটার ফিল হবে, বাহিরের সাথে মিশলে, সবার সাথে ফ্রেন্ড সার্কেলদের সাথেও তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। মানে অ্যাক্সিডেন্টের পরে কোনো ফ্রেন্ড সার্কেলদের সাথে সে ভালো করে কথা বলে না, তারপরে যোগাযোগ করে না। আমি চাইছি যে সবার সাথে যোগাযোগ করুক, যে তার নতুন করে আবার শুরু করুক কিছু একটা, জব টক যাই হোক। তখন ওই আস্তে আস্তে একটা কাজে ঢোকার শুরু আর কি।
আমার আজকের এই প্রোগ্রাম নিয়ে আসলে ইনফ্যাক্ট নতুন করে কিছু বলার নাই। এই প্রোগ্রাম 12:45, রাইট? আমরা হয়তো আর কত 45 মিনিট সময় একসাথে আছি। আমার কিছু উপলব্ধি হয়েছে এই ঘটনাকে ঘিরে, এই প্রোগ্রামটাকে ঘিরে স্পেশাল। তোমার মতো মেয়েদের অনেক বেশি জন্ম নেয়া জরুরি লাগে, অসম্ভব রকম কষ্টে আছে বাংলাদেশ। তুমি ভুলে যাও মুন্না, যে তোমার যে কথা তুমি বলছিলে যে বুক থেকে একদম নিচের পায়ের অগ্রভাগ পর্যন্ত প্যারালাইজড, তোমার মুভ করার শক্তি নাই, এক জায়গা থেকে আরেক জায়গা তোমাকে কারো সাহায্য ছাড়া যাওয়ার মতো কোনো ক্ষমতা বা সেই পরিস্থিতি তোমার নাই। বাট দিস ইজ সো আনফর্চুনেট যে এই তুমি কিন্তু 2009, রাইট মুন্না, 2009 সৌদি আরবের সেই ইনসিডেন্টের আগ মুহূর্তকাল পর্যন্ত কিন্তু তুমি দুর্দান্ত প্রতাপে দাঁড়িয়ে বেরিয়েছ। তোমার এই শরীর, তোমার এই পা, তোমার এই মানসিকতা, তোমার এই ব্যক্তি মুন্নাকে নিয়ে। সো একটা ইনসিডেন্ট, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট একটা মানুষের জীবনে কত কিছু বদলে দিতে পারে, তার বড় একটা এক্সাম্পল তুমি। আমার মনে হয় তুমি একটু দাপিয়ে বাড়ানো টাইপেরই চরিত্রের ছেলে ছিলে, তাই তো মুন্না? দেখি সহজ সরল ঠান্ডা প্রকৃতি মনে হয় না,
সহজ সরল দাপিয়ে বেড়ানো
মানে সহজ সরল ছিল না। আমি শুনছি ওদের ফ্যামিলির কাছ থেকে
একটু পাকনা টাইপ, দুষ্টু টাইপ, ডান পিঠে বলতে যা বুঝায় তার সত্যিকার এক্সাম্পল ছিল মুন্না।
মানে বাসায় খুব ভালো ছেলে ছিল আর বাহিরে অনেক দুষ্টু ছিল।
এক্স্যাক্টলি,
আমি শুনছি পরে।
আমার কেন জানি মনে হচ্ছে ডান পিঠে টাইপ, অফকোর্স কারো ক্ষতির কারণ হতো না, বাট ডান পিঠে টাইপ ছিল, এক জায়গাতে স্থির হয়ে বসে থাকা, ভদ্রভাবে থাকা, এই টাইপ, এই অস্থির টাইপ। সো মুন্না, এই ট্রান্সফরমেশন একটা মানুষের জীবনে কতখানি কষ্টের তীব্রতা নিয়ে আসে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এটা বুঝবার কথা না। যার জীবনের ভিতর দিয়ে যায় সেই খুব পরিষ্কারভাবে বোঝে এই কষ্টের তীব্রতা কত বেশি ভয়াবহ, কত বেশি মারাত্মক। মুন্না, তুমি ফরচুনেট, এত কিছুর পরেও তুমি ফরচুনেট। সবার কপালে লাকি কিন্তু আসে না মুন্না, আসলেই আলহামদুলিল্লাহ, স্রষ্টা সমস্ত প্রশংসার মালিক। এত কিছুর পরেও তুমি ফরচুনেট, সবার কপালে কিন্তু লাকির দেখা মেলে না মুন্না। আমি যখন তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছি, হাজারো লাখো মানুষ আশ্বস্ত করতেছে যে সামান্যতম সামান্য বিষয়ে তাদের পার্টনারদের সাথে গঞ্জাম, বিভিন্ন রকমের প্রবলেম, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। লাকি, আমি কিভাবে কৃতজ্ঞতা জানাই তোমাকে বল। আমার এত বছরের ক্যারিয়ারে বিভিন্ন চ্যানেলে আমি প্রোগ্রাম করেছি, প্রায় 3টি চ্যানেল হয়ে গেল, 10-12 বছর পার করে ফেললাম। ভালোবাসা উইথ গুরু এতেশাম, ক্যাপিটাল এফএম 94.8, লাভ গুরুর ব্যানারে বিভিন্ন রকমের প্রোগ্রাম আমি করেছি ঠিকই, কিন্তু ভালোবাসার সত্যিকারের সম্মুখ রূপ কাছ থেকে দেখবার সুযোগ খুব বেশি মাত্রায় কিন্তু হয়নি। যে কয়েকটি দৃশ্য, রূপ এবং ভালোবাসার প্রতিকৃত আমি সামনে থেকে দেখেছি, তাদেরই একজন লাকি। এবং আমি আজকে সম্মান জানাতে চাই, আমি যেহেতু এই ধরনের প্রোগ্রাম করি, আমার পক্ষ থেকে অ্যান্ড অফকোর্স তোমার ভালোবাসার মানুষ মুন্নার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে চাই, যে তোমার মতো দেবীতুল্য কিছু ভালোবাসার রিপ্রেজেন্ট যারা করে তারা পৃথিবীতে আছে, তাই ভালোবাসা আজও টিকে আছে।
থ্যাংকস ডিয়ার, এভাবে কাউকে ভালোবাসার জন্য। থ্যাংকস ডিয়ার, মনের মধ্যে প্রেম ভালোবাসাগুলোকে এভাবে লালন করার জন্য। ডিয়ার, তোমার জন্য অবশ্যই অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া আমাদের দুজনের পক্ষ থেকে। আমি যখন কথা বলছি, মিলিয়ন অফ লিসনার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছে তাদের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করছি। অন দ্য আদার হ্যান্ড, তোমার প্রিয়তম স্বামী তোমার সাথে আছে। ডিয়ার, তোমার স্বপ্নের বাস্তবায়ন একদিন হবে বলে আমার কেন জানি মনে হয়। কেউ যে এখন এত দরদ দিয়ে কোন মানুষকে আপন করতে পারে, স্রষ্টা চাইলে কি না পারেন, স্রষ্টার কোনো ক্ষতি হবে না যদি তো তোমার স্বপ্নকে উনি বাস্তবায়ন করে দেন। যে সাহস তুমি দেখিয়েছ, যে আত্মবিশ্বাসের পরিচয় তুমি দিয়েছ, ভালোবাসার যে পূজার তুমি করেছ, স্রষ্টা অবশ্যই হয়তো তোমার মনের এই স্বপ্নগুলো পূরণ করবে। এক্স্যাক্টলি ডিয়ার, কোন একদিন আসবে হয়তো যেদিন সত্যি তোমার মন না পায়ে হেঁটে তোমার কাছে এসে বলবে, জানো শুনছ ভালোবাসি তোমার। ভালোবাসার ক্ষেত্রে শুধু সত্যি অসম কোনো পিকচার তৈরি হয় না, ভালোবাসা রিয়েলি ইকুয়াল। কেউ হয়তো একটু আগিয়ে আছে, কেউ হয়তো পেছিয়ে আছে, কেউ হয়তো বড়, কেউ হয়তো ছোট, কিন্তু সত্যি পরস্পরের ভালোবাসায় সবকিছুকে মিলেমিশে একাকার হয়ে যায়। তোমার মতো মেয়েদের, ইনফ্যাক্ট তোমাদের মতো মানুষদের অনেক বেশি প্রয়োজন আজকের সমাজে, অনেক বেশি অস্থিরতা দিয়ে, অনেক বেশি অস্থিরতা আজকের সমাজে। আজ তোমার কথা শুনব, শুধুই তোমার কথা শুনব, আর আমরা দুজন মিলে সবসময় তোমাকে শ্রদ্ধা করব। ওকে, তুমি আমার বয়সে অর্ধেক হবা, কিন্তু বারবার আমি তোমাকে শ্রদ্ধা করব, এবং শ্রদ্ধা করব আমার এই ভাইটারের সাথে নিয়ে, যেমন পূজনীয় মানুষের সাক্ষাৎ সে পেয়েছে। প্রথম সম্মান কিভাবে দিব বলো তো, আমরা কি গ্র্যান্ড স্যালুট দিব তুমি আর আমি? হ্যাঁ,
স্যালুট দিতে হবে না, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা
তোমার কথা শুনবো। আগে তোমার কথা শুনবো, তোমার কথা আরো বেশি বেশি করে শুনতে চাই। কি কি স্বপ্ন দেখো বলো তো, কেমন ভাবে চিন্তা করো ভবিষ্যতের চিন্তা, যে রাতের স্বপ্নের কথা বলছিলে, আমার মনে হয় যে সবকিছু বাস্তবায়ন হবে, সব ঠিক হয়ে যাবে। ডিয়া, কেন জানি মনে হচ্ছে একটা মেয়ে যদি এত দরদ দিয়ে এত ভালোবেসে কাউকে আপন করতে পারে, সবকিছু সুরে বাসি বাঁচবে না, 110% বাঁচবে, সব ঠিক হয়ে যাবে। কিভাবে স্বপ্ন দেখো বলতো, ওকে হয়তো বলা হয় না, আর তুমি বলতো প্রাণ খুলে।
আসলে অনেক কিছু তো স্বপ্নে দেখি, সেটা হচ্ছে আমি আমি তো জানি মানে আমার স্বপ্নগুলো হয়তো বা পূরণ হবে না।
তোমার তোমার ট্রিটমেন্টের কথা প্রসঙ্গ বাদ দাও, তুমি যে একজন ট্রিটমেন্টের এক্সপার্ট সেগুলো ভুলে যাও, তোমার শুধু স্বপ্নের কথা বলো, কি ভাবনা কাজ করে?
আমি স্বপ্নে দেখি যে মানে আমরা দুজন একসাথে কোথাও নদীর পার, আমার নদীর পার খুব পছন্দ,
যাও নদী দিয়ে দিই, নদী কোন নদী দিব বলো, পদ্ম দিব, কোন নদী দিব বলো, সমুদ্র দিয়ে কক্সেস বাজার, ওকে ডান, শুধুই তোমার জন্য কক্সেস বাজার। আর এই যে জ্যোৎস্না, এই জ্যোৎস্নাও তোমাকে দিয়ে দিলাম, উথাল পাথাল জ্যোৎস্না শুধুই তোমার জন্য। বাট আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে, তুমি চুল খুলে একদম এলো চুলে যাকে বলে, তুমি আর তোমার ভালোবাসার মানুষ, ওকে, সোজা হয়ে সটান ভাবে তোমার ভালোবাসার মানুষ তোমার পাশে দাঁড়িয়ে আছে। উথাল বাথাল জ্যোৎস্না, ধামাকা বাতাস, সে বাতাসে তোমার চুল এসে তার নাকে বাড়ি খাচ্ছে, এই ধরনের একটা এনভায়রনমেন্ট। তারপর বলো,
জ্যোৎস্না রাত থাকবে,
ওকে জ্যোৎস্নাও দিলাম, যাও
সাগরের পার, মানে পানি থাকবে খালি পায়ে, মানে অনেক দূর পর্যন্ত হাঁটবো
দুজন মিলে।
হ্যাঁ, মানে এরকম স্বপ্ন দেখি আমি যে অনেক দূর পর্যন্ত হাঁটতেছি একসাথে, আমার পাহাড়ও খুব পছন্দ, কিন্তু পাহাড়ে তো সে কখনো উঠতে পারবে না, মানে এই স্বপ্নগুলা
যদি সব ঠিক হয়ে যায়,
সব যদি ঠিক হয় অনেক পাহাড়ের উপরে উঠবো।
নীলগিরি যাও, নীলগিরি দিয়ে দিলাম তোমাদেরকে, যেখানে হাত বাড়ালেই মেঘকে ছুঁয়ে দেখা যায়।
তুমি ডিজার্ভ করবো রিয়া, তুমি অফকোর্স ডিজার্ভ করো। এত সাহস খুব কম মানুষই দেখায়, কলিজার মধ্যে এই জোর খুব কম মানুষই নিয়ে আসে, যে এত অসম্পূর্ণ যে পাথরের মধ্যে ফুল ফোটানোর স্বপ্ন দেখে। স্রষ্টা অবশ্যই এত বেশি পক্ষপাত দুষ্ট না, স্রষ্টা হয়তো তোমার ডাকে সাড়া দিবেন এমনটা ভাবাটাই স্বাভাবিক। স্রোতের বিপরীতে সাঁতার কাটার সিদ্ধান্ত তুমি নিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে হয়তো থাকবে, হয়তো কোনোদিন আসলে নীলগিরির উপর দাঁড়িয়ে থেকে দুইজন মিলে সত্যি পাহাড়ের উপর দাঁড়িয়ে থেকে আকাশকে ছুঁয়ে দেখবে, মেঘকে ছুঁয়ে দেখবে। আর কি স্বপ্ন দেখো বলো। বলো যা বলতে চাই, প্রাণ খুলে বলো, যদি কানতে মন চায় তাও প্রাণ খুলে কানতো। আজ তোমার চেয়ে ইম্পর্টেন্ট কেউ নাই, তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইউ আর দ্য বেস্ট। পৃথিবীতে তোমার চেয়ে মূল্যবান কেউ নাই, কোন দেশের প্রধানমন্ত্রীও তোমার চেয়ে ইম্পর্টেন্ট না, ইউএন সেক্রেটারি জেনারেল তোমার চেয়ে ইম্পর্টেন্ট নাই। এই পৃথিবীতে টিকিয়ে আছে শুধু ভালোবাসার কারণে। খুব কম মানুষের কলিজার মধ্যে এরকম ভালোবাসা থাকে যে এত অসম্পূর্ণ মানুষকে ভালোবেসে জয় করার ক্ষমতা থাকে। ইউ আর সো ইম্পর্টেন্ট, তোমার মতো মূল্যবান পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ নাই ডিয়ার। এই পৃথিবী এত বেশি অস্থির, এই পৃথিবী এত বেশি আত্মকেন্দ্রিক আর স্বার্থপর, সামান্য থেকে সামান্য জিনিসের জন্য সবকিছুকে পর করে দেয়। তুমি শুধুই সংসার করছো না, শুধু একটা ছেলেকে ভালোবাসো, স্রোতের বিপরীতে সাঁতার কাটছো তুমি। তুমি এমন ফুলের অর্ঘ্য দিয়েছো এই ছেলেটিকে, সমস্ত অসম্পূর্ণতাকে জয় করে দারুণ এক স্বপ্নের পৃথিবী তৈরি করেছো তুমি। খুব কম বেশি দেখা যায় না তোমাদের মতো মেয়েদের, তুমি সাধারণ না, তুমি সত্যি অসাধারণ। কসম খোদার, আমার মতো প্রোগ্রাম এই মানুষগুলো করার প্রয়োজন পড়বে না যদি লাকিদের কারণে গোটা পৃথিবী হয়ে ওঠে। বিশ্বাস করো এত ফ্রাস্ট্রেশন, প্রথম আলো রিপোর্টটা দেখে আসলে চোখ ধাঁধিয়ে যায়, প্রতি ঘন্টা একটা করে সেপারেশন। ওরা কিন্তু পরস্পর অনেক বেশি সক্ষম, তারপরে একজন আরেকজনকে ভালো লাগতেছে না, অল্প সময়ের ব্যবধানে পরস্পরের প্রশ্নে বিষিয়ে উঠছে, বিরক্ত ফিল করতেছে। তোমার মতো না এরা, তুমি অনন্য সাধারণ, তুমি অন্য রকম। সম্মান করি তোমাকে আমরা, তোমার মতো মেয়েদের যদি অনেক বেশি পৃথিবীতে আসে, আমার মতো এতে সমাজের এসব প্রোগ্রামের প্রয়োজন পড়বে না। বলতো এই যে নিঃশ্বাসটা আমি নিলাম, এই যে ছাড়লাম, পরমুহূর্তে যে নিঃশ্বাসটা নিব এর কোন গ্যারেন্টি আছে? ইফ এই নিঃশ্বাস যদি বিট্রয় করে আমাকে, এই জীবনের কি মূল্য বলতো? মূল্য একটাই কারণে, যদি সত্যি তোমার মতো কোনো মানুষের ভালোবাসায় আমার জীবন, আমার জ্ঞান, আমার কর্ম মহিমান্বিত হয়। যা কপালে জুটেছে এই ছেলেটি, হি ইজ সো ফর্চুনেট। শুনি তোমার কথা, আমি আমার কথা বলছি আমার প্রোগ্রামের থ্রু দিয়ে, আমার কমিউনিটি, আমার লিসনার্স কমিউনিটি তাদের পক্ষ থেকে আমি কথা বলছি, হয়তো আমার ভালোবাসার এই মানুষটি আমার ভাই, ওর পক্ষ থেকেও। এবং দিস ইজ ট্রু ডিয়ার, যা বলছি কোনো কথায় বাড়িয়ে বলছেন, আই এক্স্যাক্টলি মিন ইট। যে প্রসঙ্গগুলো বলছি আসলে দেশের পরিস্থিতি এমন, বিশ্ব সমাজের সিচুয়েশন এমন, খুব কম এই লাকিতে দেখা পড়ে এই পৃথিবীতে। তোমার কথা বল,
আমি আসলে মানে আমি আমি চাই যে আমার পরবর্তী যে সময়গুলো থাকবে যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়, কারণ এখনো আছে, আত্মীয় স্বজন বলেন বা এমনি পরিচিত লোক হয় যারাই আছে, অনেকেই আছে, অনেকে বলে যে এখনো সময় আছে তুমি ফিরে আসো, বলে এরকম,
এটা তো বলবে ঠিক স্বাভাবিক।
মানে আমি আমার অনেক রিলেটিভ আছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল, আমার কোন ফ্রেন্ড সার্কেলদের সাথে আমি খুব ভালো করে মিশি না এখনো,
যেহেতু সব কথা বলে
ওরা নেগেটিভ।
দেখো ভালোবাসার গুরু তোমাকে কিভাবে বলতেছে,
সবাই তো আর বলে না
এগুলো সত্য ডিয়ার। এগুলো আমার তোমার পায়ের কাছাকাছি বসতেও কোনো দ্বিধা নেই, তুমি এত ইম্পর্টেন্ট, বিশ্বাস করো তুমি আমার অর্ধেক বয়সের, তোমার পাশাকাছি পায়ের কাছাকাছি বসতে আমার কোনো দ্বিধা নেই, কারণ খুব কম মানুষের কলিজার মধ্যে এ পরিমাণ প্রেম আর ভালোবাসা থাকে যে কাউকে ভালোবেসে স্বয়ং সম্পূর্ণ করে তোলে অসম্পূর্ণ কোনো মানুষকেও। এটি সত্যি, তাই এত বেশি বেশি করে বলতেছি, প্লিজ তুমি কষ্ট পেও না ওসব ধান্দাবাজ স্বার্থান্বেষী কোনো মানুষের কথাতে, খুব কম মানুষই তোমার মতো এরকম সাহস দেখাতে পারে, তাই ওরা ভাবনাতে এভাবে বলে। এভাবে পুরো জীবন অবশ্যই গর্বের সাথে পার করে দেওয়া সম্ভব, ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে গর্বের সাথে মনে রাখবে যে সত্যিকার অর্থে ভালোবাসার সাক্ষাৎ পূজারী ছিল আমার মা অথবা আমার দাদি অথবা আমার নানি, তোমার তিন প্রজন্ম ধরে হয়তো এই প্রশংসা করবে। সবাই এরকম কলিজার জোর রাখে না, তাই হয়তো ওরা বলে। আমি বলতেছি ইউ আর সো ইম্পর্টেন্ট, ইউ আর সো ইম্পর্টেন্ট। হিংসা হয় ওর জন্য, কি পুরুষ কি কাল পুরুষ কি কপাল করে এসেছিস ভাই, যেমন মেয়ের সাক্ষাৎ পেয়েছে জীবনে, যেখানে কোনো অসম্পূর্ণতায় অসম্পূর্ণতা মনে হয় না, এরকম মেয়ের সান্নিধ্য এসে। আর কি কি বলে বন্ধুরা?
ওরা তো বলে
তুমি তো বয়সও কম, তোমার কি মন ছোট হয়? হওয়াটাই স্বাভাবিক, মাঝে মাঝে কি এলোমেলো হয়ে যাও?
না এলোমেলো না, ওরকম হয় না, মন খারাপ হয় যে সবাই একই কথা বলে বারবার। অনেকদিন আমাদের বিয়ে হয়েছে, 8 বছর রানি,
8 years, you already succeed, right?
8 বছর।
বিবাহে একটু এক্সপ্রেসিভ হো, একটু মন খোল, ওর কিছু জানিস, কোরআন শরীফে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে, তোমার প্রিয় তোমার স্বামী বা স্ত্রীকে তার জন্য প্রেজ করো, যা সঠিক সেটি বারবার করে বলো তাকে, এটি নিয়ম। তুই ঠেহারা এক্সপ্রেশন লইস, মানুষ আবেগের বর্ণনা দিতে পারিস না, একটু কিছু বলতে হয়, এটা জরুরি। আমি কি বোঝাতে পারছি কি বলতে চাচ্ছি? কি এটা কপাল গুনে জোটে বেটা, বহু জীবনের পুণ্যের ফসল, এগুলো বলতে হয়, আল্লাহ শিখিয়ে দেন কিন্তু তার বান্দাকে, যে তোমরা বলো।
আপনার কি মনে হয় না যে আজ 8 বছর আমরা পার করে এসেছি, বা 8-2-10 বছর প্রায়, আসলে আমরা একে অপরকে অনেক ভালোবাসি, স্পেশালি আমি অনেক বেশি ভালোবাসি।
এক্সপ্রেশনটা ওরকম থাকে?
থাকে, আসলে থাকে না,
ওর পক্ষ থেকে কম থাকে থাকে,
এমনকি আমরা এই 8 বছরে কখনো আলাদা থাকি নাই, একদিনের জন্য না।
কতটুকু ভালোবাসা, কেয়ারিং, শেয়ারিং, কতটুকু যত্ন, কতটুকু লাভ, রেসপেক্ট, শ্রদ্ধা থাকলে আপনি বুঝবেন,
ওটা চূড়ান্ত বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে চাই এবং আমার পুরো কমিউনিটিও দেখতে চায়।
আপনাকে বলি যে আমরা 8 বছর,
দিস ইজ ইওর কল, শুনি, একদম চূড়ান্ত, কোন রকমের কাটছাট না, র ডেলিভারি, একদম র।
আমি বলি আপনাকে যে 8 বছরে আমরা,
আমাকে বলা দরকার না, ওরেই কয়,
8 বছরে কোনোদিনও আমরা আলাদা থাকি নাই, আমরা 8 বছরে একে অপরকে ছাড়া কোথাও যাই নাই।
অর্থাৎ তোরা সাপের মতো জড়ায় থাক 8 বছর, সে ব্যাপারে কমপ্লেন নাই, বাট এক্সট্রিম রোমান্টিক এক্সপ্রেশন আজ ডেলিভার্ড হোক, কারণ আমার বন্ধুরা একদম মুখিয়ে আছে তোদের ভালোবাসা চূড়ান্ত দেখবার জন্য। প্লিজ, স্পেশালি তোমার কাছ থেকে,
আমি তো আসলে
পারে কম, এটা আমার কেন জানি মনে হয়েছে, রাইট, বাট শি ডিজার্ভ ইট।
আমি আসলে আমার ভালোবাসা কতটুকু কি
আমি জানি, আমরা বুঝে গেছি, এটা লাভ গুরু ঠেরা সে বুঝে গেছি,
ও খুব ভালো করে বুঝে, বুঝছেন,
সে জানি
ওর গুরু, ও খুব ভালো করে বুঝে, আর ওর তো আমি খুব ফিরে আসলে এই সমাজটা তো আসলে নষ্টই হয়েছে যে অ্যাক্টিং এর কারণে। এখন আমি,
তুমি কি বুঝো যে এই ঘটনাগুলো খুব আনইউজুয়াল যে তুমি পাইছো এই মেয়েটির কাছ থেকে? বুঝো তো এটা?
হ্যাঁ হ্যাঁ শিওর, কেন বুঝবো না। আর এটা তো আসলে বলে বলে কই একেবারে খুব বেশি বোঝাতে হবে ঠিক ওই রকম না,
আসলে বোঝাইতে পারে না, মানে ওটা আমি বুঝি।
এমন পৃথিবীতে কোনো মেয়ে নাই যে বুঝতে আবার চায় না, হয়তো বলবে কি বলবে না জানি না, সবাই শুনতে চায় আর বুঝতে চায়।
ও বুঝে,
আর আমার বন্ধুরা তো পাগল হয়েছে, বল ভাই আরো ডিটেলে বল, প্রাণ খুলে বল, একদম কলিজা কেটে বল, যা তোরা শান্তি পায়।
না আমি আসলে এত ইয়ে করে বলতে পারি না, তবে এইটুকু বলি যে আমি আমি ওকে ভালোবাসি, ওকে অনেক রেসপেক্ট করি, লাকি আমার আসলে আমার একটা স্বর্গ। আর
আরো তুমি ডিটেলে বলো তো, এই যে
যমুনা ফিউচার পার্ক টাইম চেক ইটস 1 AM,
আমাকে
গুরু এদেশাম
আমাকে একটু ডিটেলে বলো তো, এই যে তোমার বিভিন্ন রকমের প্রবলেম হয় এক জায়গা থেকে আরেক জায়গা, তুমি ইভেন তুমি মুভ করতে পারো না, কিভাবে ও হেল্প করে, কি করে তোমার তোমার অব্যক্ত কথাগুলো, তোমার প্রয়োজনগুলো কিভাবে সে অনুভব করে, সেই সেগুলো একদম একদম সরজমিনে বলো।
আসলে গুরু যখন
একদম একদম র ভাবে বলবে কোনো, হ্যাঁ
আমাকে আমি আমার মুভমেন্টে যখন হেল্প করতে হয় কিংবা আমি এদিক সেদিক, এইটা কিন্তু আমাদের আমাদের দুজনের কাছে একেবারে নর্মাল হয়ে গেছে ব্যাপারটা, হয়তো বা আপনারা যারা শুনছেন বা
আমাদের প্রয়োজনে শুনছি,
আপনারা
যারা বারবার আমি কেন বলছি আমাদের প্রয়োজনে,
আপনার মন থেকে, মন থেকে যখন রেসপেক্ট লাভ আসবে, আপনি মন থেকে যখন একজন মানুষকে মানুষ মনে করবেন, তখন আর ওই প্রবলেমগুলো প্রবলেম মনে হয় না।
আমি শুনতে চাই, আমাদের বহুত সমস্যা, আমার ঘরেও সমস্যা, আমরা শুনে ঠিক হতে চাই, বলো
ওইগুলা ওইগুলা আর প্রবলেম মনে হয় না, মন থেকে দেখতে হবে।
আমি জ্ঞানের কথা বুঝেছি, তুমি খুলে বলো, আমার অ্যানির সবার ঘরে ঘরে সমস্যা, আমরা শুধরাই, নিজের সমস্যা না আমার সমস্যা,
আর
বাকি সবার সমস্যা, আমরা ঠিক হতে চাই। তুমি বলো কি হয় তোমার সাথে, ধরো উসকুস করতেছো, বুঝে যায় তোমাকে এখন বাথরুমে নেওয়া উচিত এরকম কিছু, তো বলো একদম খুলে খুলে বলো, যা যা বলা উচিত সেগুলো
আমার দু ঘন্টা পরে পরে সাইড নিতে হয়, তখন ও নর্মালি বুঝে যায় যেটা তুমি সাইড নিও না।
তুমি কি সাইড নিতেও পারো না?
সাইড নিতে পারে, আমি সাইড নিতে পারি, বাট
সাপোর্ট লাগে একটু, সেটাও ওকে খেয়াল করে নিতে হয়,
ওর খেয়াল করে নিতে হয় প্রতি দুই ঘন্টা পরে পরে, ওর
ঘুমিয়ে আছো এক কাত থেকে আরেক কাতে হতে হবে, সেটা সে মনে করে তোমাকে
অনেক সময় মনে করে দিতে হয়, অনেক সময় অনেক সময়
কি বলে
দিতে হয়, ও নিজে সজাগ হয়ে যায় যখন আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে, তো ও সজাগ হয়ে আমাকে
অ্যালার্ম বলতে সাউন্ড হয় তোমার মোবাইলে,
হ্যাঁ
আমাদের যে অফিস যাওয়ার জন্য অ্যালার্ম দেওয়া হয় তখন যদি বিরক্ত হয় আমার বোরা লাকির মতো মেয়েরা ও দু ঘন্টা পর পর অ্যালার্মে জাগতে স্যার বলে দিচ্ছে যে তোমার সাইড নেওয়া উচিত, কি বলো এটারে, মানে সাইড মানে সাইড চেঞ্জ করা, পাশ ফেরা উচিত, আর ভোরে একবার অ্যালার্ম বাজবে তাতে যে বিরক্ত হয় সেটা আশ্চর্য। ওকে তারপর
তারপর আসলে
প্রতি দুই ঘন্টা পর পর ও বলে তোমার ঘুম ভাঙতেছে বিরক্তি লাগে না?
লাগে, আসলে এটা অভ্যাস হয়ে গেছে এখন, আগে তো দেখা যায় যে হঠাৎ করে ঘুম ভাঙছে অনেক, আমরা তো এমনিতেও অনেক দেরি করে ঘুমাই, তারপরে দেখা যায় যে ভোরবেলা।
তোমার আর বোন টোন নাই?
হ্যাঁ আমার ছোট বোন আছে।
বিয়ে হয়েছে নি?
হ্যাঁ বিয়ে হয়ে গেছে।
আর খালাতো বোন কাজিন টাজিন এসে?
খালাতো বোন, হ্যাঁ খালাতো বোন আছে,
বিয়ে হয়নি
আছে ছোট ছোট।
পুরো আনম্যারিড বোন কেন করছেন
না অনেকে খালি কপাল কপাল বেটা, ওরা কি তোমাদের মতো তোমার মতো হতে পারে? কিছুটা তো অর্ধেক অর্ধেক পাইলেও তো ভাগ্য, আমি বলে না বলতেছি অনেকের জন্য অস্বাভাবিক। তোমার কাছে হয়তো জিনিসগুলো একেবারে কিছু মনে হচ্ছে না মন্না, বাট রিয়েলি অস্বাভাবিক
আমার কাছে, আমার কাছে
তুমি পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছো, তুমি বুঝবেই না, বুঝবেই না,
আমি আমি আসলে
বাবজান তুমি বুঝবে না,
আমাকে দেখে অন্যজন
বছরের পর বছর, মাসের পর মাস, দু ঘন্টা পর পর পাশ ফেরার ব্যাপারটা ভাবতে হবে, পার্টনার হিসেবে এটা চিন্তা করবে, এত স্বাভাবিক না ব্যাপারটা। ওকে তারপর বলতে থাকো তো প্লিজ।
তারপর আসলে এটা তো অনেক বড় কিছু যে আমাকে রেখে ও ওর বাপের বাড়িতে যায় না, যে আমরা দুইজনে একসাথেই যাই, যখন যাই এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমাকে রেখে সে খুব বেশি বেরো হয় না, ঠিক আছে। আমি যখন যেখানে মুখ করি একসাথেই মুখ করা হয়, বাট ও আলাদাভাবে কোনো কোথাও যায় না। করে আমরা ওভারঅল আসলে আমরা আমরা অনেক ভালো আছি। আমি শুধু এইটুকু বলবো আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
অভ্যাস হয়ে গেছে মানে এতদিন যাবৎ একসাথে আমরা, কখন আসলে যে একটা অভ্যাস হয়ে যায় না, মানুষ এই বিছানা ছাড়া ঘুমাইতে পারবে না, অন্য কোথাও গেলে ঘুমাইতে এরকম হয়ে গেছে।
মনকে শুদ্ধাতে
আমি আমার নিজের ভাষায়
ভালোবাসার সাথে সাথে আসলে প্রত্যেকে তার মনকে শুদ্ধাতে হবে।
লাগি বলো,
দেখা যায় যে আমি আমার নিজের ভাষায় আসলে আমি ঘুমাইতে পারি না, মানে বিছানা চেঞ্জ হয়েছে। মানে আমার ওর খালাতো ভাই বোন ওরা আমাকে খুব পছন্দ করে সবাই, ওরা বলে ভাবি চলো আজকে আমাদের সাথে ঘুমাও, কিন্তু দেখা যায় আমি ঠিক আছে 12টা পর্যন্ত থাকবো, কিন্তু রাতে ঘুমানোর সময় কিন্তু আমি আমার রুমে যাই থাকবো। আমি কিন্তু কারোর সাথে মানে ঘুমাইতেও যেতে পারি না, মানে মজা করা একসাথে আমি কিন্তু থাকি না, আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমিও থাকতে পারি না। আরে তো সবসময় মানে যে প্রকাশ করতে পারে না, কিন্তু আমি বাহিরে গেলে এতবার ফোন করবে যে কখন বাসায় আসবা। দেখা যায় যে দুপুরে কোথাও গেলাম দাওয়াতে, যে ওর আম্মার সাথে সবার সাথে গেলাম, আর ফোন করতেই থাকবে কখন বাসায় আসবা, আসার কি সময় হয় না, মানে বলতে পারে না, কিন্তু আসলেও আমাকে অনেক লাভ করে।
এনিওয়ে আমরা কিছু টেক্সট নিব, এবং অফকোর্স আজকের মুন্না এবং লাকির ভালোবাসার এই সাতকাহন আমরা সামনের দিকে এগিয়ে নিব, শুনতে থাকবো। সত্যিকার অর্থে আজকে অনেক ভালো ফিল করতেছি, যেখানে দারুণ অসম্পূর্ণতা এবং অস্থিরতায় গোটা সমাজ অন্যরকম এক অবস্থায় পৌঁছে যাচ্ছে, ঠিক সেই সময় এরকম বিভিন্ন রকমের রিলেশনশিপের বিভিন্ন রকমের রূপ রং আর বৈচিত্র্য আজও কিন্তু আমাদেরকে প্রণোদিত করে, আজও কিন্তু আমাদেরকে মোটিভেট করে যে ভালোবাসায় সত্যিকার অর্থে দারুণ এক উপাখ্যানের নাম, ভালোবাসায় সত্যিকার অর্থে চমৎকার এক ডেস্টিনির দিকেই আমাদেরকে নিয়ে যায়। মুন্না কিন্তু এসবের ভেতর থেকেও নিজেকে পিছিয়ে রাখেনি, মুন্না দুর্দান্ত প্রতাপে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আর অফকোর্স পেছনে যে আর্কিটেক্টের ভূমিকায় ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকবে, সেই মেয়েটির নাম হচ্ছে লাকি। লাকির মতো ক্যারেক্টার যখন পাশাপাশি এরকম ভাবে পা ফেলে, তখন মুন্নারা কিন্তু সমস্ত রকমের অসম্পূর্ণতাকে ছাপিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে যায়, অনেক ভালো ভালো কিছু অ্যাচিভমেন্ট তাদের সফলতার এই পালকে যুক্ত হয়। মুন্না আমি তোমার গর্বিত সামনের দিকে এগিয়ে যাওয়ার এই পথ সম্বন্ধে একটু জানতে চাই, যেখানে তুমি কিন্তু অনন্য সাধারণ এক ভূমিকা রেখে চলেছো প্রতিনিয়ত, একটু শুনতে চাই তোমার কাছ থেকে।
আমি আসলে এই সমাজে অনেক প্রতিবন্ধকতা, প্রতিবন্ধী ব্যক্তিদের আমি যখন আসলে ওকে পাশে পাই, ওকে নিয়ে আসলে এই কাজটা শুরু করি যে সমাজের প্রতিবন্ধকতা দূর করে সমাজের সকল স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থান করে দেওয়া, আমি আমাকেও স্থান করে নেওয়া, এবং আমি অন্যদেরকে সুযোগ করে আমি বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে কাজ করি, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট, 2013 সালে এটা আমি গঠন করি। একে একে আমি বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় আমি ইনভলভ হতে শুরু করি, আমি সমাজের প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, সকল শ্রেণী পেশার সঙ্গে আমি কাজ শুরু করি। পিছন থেকে আমারকে আমার পরিবার, আমার ভাই বোন, মা বাবার সঙ্গে লাকি সমানতালে আমাকে সহযোগিতা করে যায়। আমি সকলেরকে অবগতির জন্য জানাচ্ছি যে আমি আসলে ইতিমধ্যে বাংলাদেশে প্রথম হুইলচেয়ার ক্রিকেট টিম করে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছি দিল্লিতে 4 এপ্রিল। আমি আমার মতো যারা হুইল চেয়ার ইউজার আছে,
ওকে আমি কি সেই প্রোগ্রামটা কভার করেছিলাম এখান থেকে, তোমরা তিন ত্রিদেশীয় চ্যাম্পিয়নশিপ,
না ওইটা ছিল আরেকটা টিম,
ওইটা আমি কভার করেছিলাম যারা দিল্লিতে চ্যাম্পিয়ন হয়, নেপালেও ছিল, দেন ফাইনালি দিল্লিতে।
আজকে আমরাই প্রথম এপ্রিল মাসে খেলি 2017 সালে, দেন তারা ওই টিমটা খেলছিল,
তাদেরকে আমরা এখান থেকে লাইভে নিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা, টঙ্গি থেকে যে টিমটা খেলছিল, আর আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা বাংলাদেশে, আমরা পাশাপাশি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম একটা ছিল আছে আমাদের ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনে, পাশাপাশি আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে, আমরা ন্যাশনাল গেমসও বিসিবির আন্ডারে খেলে থাকি। আমাদের এই যাবৎকালে আমাদের অনেক ধরনের অ্যাচিভ আছে, আমরা একটা ট্রেনিং সেন্টারও করে থাকি আমাদের ড্রিম ফর্ডে, এবং সমাজে সকল জায়গায় আমাদের মানে কাজের যোগসূত্রতায় নি আমরা আমরা বলতে আমি ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন প্রেসিডেন্ট হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গত ডিসেম্বরে সরাসরি ভিডিও কনফারেন্সে 6 মিনিট কথা বলি, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অবগত করি যে আমি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার সঙ্গে বলেছে যে সেটা তিনি জানে, আমি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম নিয়ে খেলাধুলা করি, ব্রাহ্মণবাড়িয়া থেকে মুশফিকুর রহিমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট করি, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট করি গাজীপুরের সঙ্গে। আমি পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি, বিভিন্ন সমাজের প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি আমার ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন মানুষকে বিনামূল্যে কম্পিউটার শেখানোর ব্যবস্থা করে থাকি। পুনর্বাসন
ফাউন্ডেশনের নামটা আরেকবার,
ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন,
ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন, ওকে, ইটস এ ব্রাহ্মণবাড়িয়া বেজ, এটা রাইট,
এটা ব্রাহ্মণবাড়িয়া হেড অফিস ন্যাশনাল
ন্যাশনাল
সংগঠন, আমরা ব্রাহ্মণবাড়িয়া বেজ, এটা হেড অফিস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া,
ওকে ওকে।
ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রতিনিধি আমাদের অভিভাবক জনাব রহম ওবায়দুল মুক্তাদির প্রধান পৃষ্ঠপোষকে, আমরা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন এবং পুলিশ স্পেশালি আমাদের
পুলিশের, একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যেটা আমাদের নোবেল রেসপন্সিবিলিটি, কারণ যারা আমাদের বেশি বেশি সংখ্যক পোস্ট শেয়ার করেন তাদেরকে আমাদের ফোনে নেওয়াটা সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রোগ্রামের প্রাইম একটা স্পেক বলতে পারেন, কিন্তু আজকে আমরা পারছি না এই কারণে যে নেট এত বেশি প্রবলেম করেছে ফ্রম দ্য বিগিনিং টু মিডল, এখন ইটস রিজলভ, এখন ঠিক আছে, বাট সেই কারণে হয়তো আমরা সেই কারণে আমাদের কাউন্ট করতে একটু প্রবলেম হয়, বাট আমরা কথা দিচ্ছি যে নেক্সট প্রোগ্রামে যারা সর্বোচ্চ শেয়ার করেছেন গত এবং এই প্রোগ্রাম মিলে সেই দুইজনকে আমরা ফোনে নিতে পারবো, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ শেয়ার যিনি করছেন তাকে আমরা ফোনে নিচ্ছি। শেয়ার করার এই যে সিলসিলা এটা চলতেই থাকুক, কারণ ভালোবাসার এই উপলক্ষগুলো, ভালোবাসার এই যোপাখ্যানগুলো অনেক বেশি বেশি করে শেয়ার করা এই কারণেই প্রয়োজন, দিস ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট, কারণ ভালোবাসার এই বিষয়গুলো যত বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে সমস্ত রকমের ঘৃণা সবকিছুকে পর্যবেক্ষিত করে ভালোবাসা সার্ভাইভ করবে। ওকে মুন্না, তারপর থেকে
আমি কাজের স্বীকৃতি হিসাবে আমরা বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়ে থাকি, আমরা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছি একটা ডিসএবিলিটি স্পোর্টস এর উপরে কাজ করার জন্য, আমি অশোক অ্যাওয়ার্ড পেয়েছি গতকাল 28 তারিখ, গত পরশু,
কংগ্রেচুলেশন অশোক অ্যাওয়ার্ড, হিউজ হিউজ।
আমার সামাজিক কাজের উপর কমিটমেন্টের জন্য আমি ভালো কাজ করি, এই জন্য আমাকে অশোক অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।
ড্রিম ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তুমি?
ড্রিম ফর জি, আমি ফাউন্ডার প্রেসিডেন্ট,
ফাউন্ডার প্রেসিডেন্ট। লাকি যে স্বপ্ন শুরু করেছিল একেবারে শূন্য থেকে, স্বপ্ন কিন্তু অনেক বড় পরিসরে পাখা মেলতে শুরু করেছে। আমাদের সচল থাকার পরেও যে কাজগুলো আমরা করে উঠতে পারি না, শুধুই ভালোবাসার পুতুপুতু গল্প করার, কিছু মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া, লাভগুরু নামে, এর বাইরে কিছু অ্যাচিভমেন্ট নাই, কিন্তু আমার অশোক অ্যাওয়ার্ডও নাই, আমার এই যে এত কিছু বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা বলল সেসব জিনিস আমার পক্ষে পাওয়া সম্ভব হয়নি, অনেকের পক্ষেই সম্ভব হয় না, বাট তোমার ভালোবাসার মানুষ কিন্তু এটি করিয়ে দেখিয়েছে। শুরু করেছিলে কিন্তু শূন্য থেকে, সাকসেসফুল, ইউর সাকসেইড, একটা সময় আসবে যখন তুমি তার পরিচয়ে পরিচিত হতে আরো বেশি গর্ব অনুভব করবে। সো যারা তোমাকে পিছিয়ে যাওয়ার গল্প শোনায়, স্পেশালি তোমার বান্ধবী বা সো কল্ড সেই আত্মীয় স্বজনরা, তারা বলবে যে ভাগ্যিস তুই এটা করেছিলি যে গর্বের সাথে তোর প্রিয়তম স্বামী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কেমন লাগে এসব ভাবতে?
এখন একটু একটু তো চেঞ্জ হচ্ছে, মানে
অনেক বেশি করে চেঞ্জ হচ্ছে, কিন্তু
না, আমার রিলেটিভদের যে নেগেটিভ ধারণাগুলো ছিল আস্তে আস্তে এগুলো চেঞ্জ হইতেছে, ভবিষ্যতে আরো হবে এটাই আশা করি।
সো ভবিষ্যতের স্বপ্ন আর কিভাবে দেখো তুমি?
আমি আসলে ইতিমধ্যে তো অনেকগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করেছি। আমি এই অবস্থায় ওকে নিয়ে এশিয়ার ট্রাই নেপালও গিয়েছিলাম, ইন্ডিয়াতে দিল্লিতে ঘুরে আসলাম। আমার গত জুনে আমার আমেরিকাতে ইউনাইটেড নেশন থেকে দাওয়াত ছিল, আসলে আনফরচুনেটলি আমার অ্যাসিস্ট্যান্ট ভিসা পাই নাই, যার কারণে আমি যেতে পারি নাই। একটু প্রবলেম ছিল,
ইউএন ইনভিটেশন ছিল, রাইট? আমার কোন দেশের জন্য?
আমেরিকায়, ইউনাইটেড নেশন থেকে। আমার অলরেডি এখন কম্বোডিয়া, আমার আপনার কোরিয়াতে বেশ কয়টা জায়গায় আমার ইনভাইটেশন জ্বলতেছে। আমি আসলে রিস্ক নিতে পারি না, ভয় লাগে যে দীর্ঘ সময় বিমান জার্নি করলে যদি শারীরিকভাবে অনেক প্রবলেম ফেস করতে হয়। আপনি জানেন আমি স্পাইনাল কর্ড ইনজুর অনেক কিছু অ্যাভয়েড করি, কিন্তু ইনশাল্লাহ আমি এই ইয়ারে আমার আসলে দুই একটা কাজ চলতেছে, যে আমি আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা আমাদেরকে নিয়ে কাজ করে। আমার খুব ইচ্ছে ছিল যে দুই বছর আগ থেকে আমি খুব চেষ্টা যে আমি সাইমোয়াজেদ পুতুল
অনেক বেশি ফোকাসড ছিল, আচ্ছা
ওনাকে নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়াতে একটা প্যারা ফেস্টিভ্যাল করব, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা প্যারা ফেস্টিভ্যাল করব 64 জেলাকে নিয়ে। আপনাকে জানাই আরেকটা জিনিস, বিশ্ব ভালোবাসা দিবস, এবারের বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু আমরা পালন করেছি আমি আমার ওয়াইফ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহযোগিতায়। বাংলাদেশের 64 জেলা থেকে আমি 64 জন ডিজেবল প্রতিবন্ধী নিয়ে, মানে বিভিন্ন অর্গানাইজারদেরকে নিয়ে, ভারত থেকে বিভিন্ন অর্গানাইজার থেকে এনে আমি বিশ্ব ভালোবাসা দিবস ব্রাহ্মণবাড়িয়াতে পালন করি। আমাদের সাথে যুক্ত ছিলেন তখন মেহরা ফ্রসাউন, নায়ক ফারুক, আমাদের জয় ইমামুন, 14 জন সেলিব্রিটি ছিল। আমরা ওরা ওদেরকে নিয়ে, আমাদের প্রধান অতিথি ছিল ফজলের রাব্বি, মাননীয় ডিপুটি স্পিকার মহোদয়। আমি গতকালই ওনার সঙ্গে দেখা করে এসেছি, যে ডিপুটি স্পিকার মহোদয়কে বলছি, আমার এমপি মহোদয়কে বলছি যে আমরা সাইমোয়াজেদ পুতুল ম্যামকে নিতে চাই। খুব সম্ভব আমি সাইমোয়াজেদ পুতুল ম্যামের সঙ্গে গত কিছুদিন আগে আমার দেখাও হয়েছিল, 15 তারিখ জুলাই ওনার সঙ্গে কথা বলার সুযোগও হয়েছিল। আমি অনেক বলেছি ওনাকে যে উনি রাজি আছে, আশা করি এই সেপ্টেম্বরের লাস্ট উইক অথবা অক্টোবরে আমরা সাইমোয়াজেদ পুতুল ম্যামকে নিয়ে বাংলাদেশে একটা আরেকটা স্বপ্ন পূরণ করব, যে আমরা প্যারা ফেস্টিভ্যাল করব। আপনাদের সবাইকে আমি দোয়া করার জন্য বলবো, যে আমরা যেন আমি এবং আমার লাকিকে নিয়ে আমি যেন এই বিশ্বকে জয় করতে পারি। আমার স্বপ্ন প্রতিবন্ধীদের ব্যক্তিদের অধিকার আদায়ের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জয় হবে, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে, বিকজ উই হ্যাভ হিউম্যান বিং, উই হ্যাভ রাইটস, উই হ্যাভ ইকুয়াল। সো আপনাদের সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। আমি যেরকমই হই না কেন, আমি যেভাবে হই না কেন, আমার কপালে ভালোবাসা, আমার কপালে যে ধরনের ভালোবাসা আছে বা আমি যাকে ভালোবাসি, আমার কর্ম, আমার কাজ সবকিছুই আসলে উপরওয়ালার ইচ্ছা। আপনারা সবাই উপরওয়ালাকে বিশ্বাস করে নিজের জীবনকে সুন্দর করার জন্য সামনের দিকে এগিয়ে চলতে, শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস রাখুন। সমাজে অনেক নেগেটিভ থাকবে, ওইগুলাকে আসলে প্রায়োরিটি না দিয়ে পজিটিভ চিন্তা করে এগিয়ে চলুন, এটা আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আর আমরা যারা আসলে এই ধরনের লাইফ লিড করতেছি, যে হুইল চেয়ারে বসে, কিংবা আপনারা যারা দেখতেছেন যে হুইল চেয়ারে বসে, আসলে আমার ওয়াইফ এন্ড চোখ দিয়ে দেখলে আমি 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 এটা বিশ্বাস করি, ওর চোখে দেখলে হয়তো বা আমাকে হুইল চেয়ার ইউজার মনে হবে না। ওর চোখে আমি, আপনি যে বললেন না যে তুমি কেন সালমান শাহ, সালমান খান, ওর চোখে হয়তো বা আমিও সালমান শাহ, আমার চোখে ও সেরিয়া, যে ও এরকমই হওয়া উচিত ভালোবাসাগুলো। ঠিক আছে, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আসলে ভালোবাসা কাকে বলে, ভালোবাসুন আসলে মানুষ মানুষকে ভালোবাসুন। এই দুনিয়াটা অনেক ছোট্ট জায়গা, খুব তাড়াতাড়ি আমাদের ওই পারে চলে যেতে হবে, একদিন না একদিন তো সবারই যেতে হবে। তবে এই এই ছোট্ট জায়গায় সবাই একে অপরকে রেসপেক্ট ভালোবাসার মাধ্যমে ভালোভাবে এনজয় করে জীবন, কি বলবো, আমার আসলে কিছু, আমি শুধু এইটুকু বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য সবাইকে বলবো যে আমাদেরকে দেখে শিখুন আপনারা। আমি আমি এটাই অনুরোধ করবো, আমাদেরকে দেখে বুঝেন যে আমরা একজন আরেকজনকে গভীরভাবে ভালোবাসলে কোন জায়গা থেকে ভালো অবস্থানে থাকা যায়, আমি আসলে আপনাকে আপনার লাইভ আমাদেরকে দেখতেছেন, আমার আসলে বলে আর কিছু বোঝানোর নাই, সকলকে ধন্যবাদ। আমি দীর্ঘ সময় আপনাদের সঙ্গে ছিলাম, আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, অনেক কথা আসলে বলার ছিল। গুরুকে দেখে আসলে কি বলবো, আপনার কথা তো মুখ দিয়ে শুনিয়ে নিয়ে আপনার কথা শুনে ভালো ভালো সময় কাটালো, ভালো সময় কাটালো, ভালোবাসি সবাইকে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্পেশালি আমি বলবো যে আসলে যে কোনো রকমের স্যাক্রিফাইস, যে কোনো রকমের এফোর্ট, সেটা কিন্তু সত্যি দিনের আলো এক্সপিরিয়েন্স করে। ইউ আর সাকসেসফুল লাকি, কারণ সে কারণে যে বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা বলল, যে বর্ণাঢ্য অ্যাচিভমেন্টের কথা বলল, আমাদের তো বহু জনম পার হয়ে যায় প্রাইম মিনিস্টারের দেখা পেতে, সে প্রাইম মিনিস্টারের সাথে ফার্দার কমিউনিকেশন, বহুভাবে কমিউনিকেশন, এবং তার প্রিয়তম কন্যা যে নিজের সরাসরি ইনভলভ এই ধরনের অ্যাক্টিভিটিজের সাথে প্রাইম মিনিস্টার সাইমা ওয়াজেদ পুতুল, সেও কিন্তু এই বিষয়গুলোকে দারুণভাবে পেট্রোনাইজ করে, আমার ধারণা যে এই জিনিসগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তিনি, এবং যে বড় পরিসরে সে অলরেডি কাজ করা শুরু করেছে, যে ধরনের রিকগনিশন আসা শুরু হয়েছে, হি অলরেডি গট দ্য ইনভিটেশন ফ্রম ইউনাইটেড নেশনস এবং বিভিন্ন জায়গাগুলোতে যাওয়ার অফার আসতেছে, হি উইল বি দ্য বিগ, এ ব্যাপারে সন্দেহের সামান্যতম অবকাশ নাই। সো এগুলো কিন্তু তোমার স্বপ্নগুলো আসলে বাস্তবতার ডালপালা মেলতে শুরু করেছে, কারণ অনেকের হাত পা সুঠাম থাকার পরেও, অনেকে পেশিবহুল হওয়ার পরেও বহু কিছু করতে পারে না, কিন্তু অনেকেই স্টিফেন হকিংসের মতো সামনে দিকে গিয়ে যায়, যার ক্ষমতা শুধুই চোখের পাপড়ি উঠানো আর নামানো, কিন্তু তারপর আইনস্টাইনের পরেও বাংলাদেশ অথবা বিশ্ব, আই এম সরি ফর কলিং স্পেশালি বাংলাদেশ, ওয়ার্ল্ডের জন্য যদি আশীর্বাদ পুষ্ট কোনো ব্যক্তি হয়ে থাকেন, অ্যান্ড অফকোর্স দ্য নেম ইজ স্টিফেন হকিং। সো এটাই হচ্ছে ব্যাপার, যে মানুষের মধ্যে আসলে এই জিনিসগুলো কোনোভাবে ম্যাটার করে না, কার মধ্যে কতটুকু শারীরিক অসক্ষমতা আছে। ডিসএবিলিটি কথাটা আসলে মানুষের জীবনের সাথে কোনোভাবেই যায় না, সবাই অ্যাবিলিটি নিয়ে সক্ষমতা নিয়েই পৃথিবীতে বড় হয়, মানুষ হয়, অ্যান্ড অফকোর্স সবকিছুকে ছাপিয়ে তারপর তোমার মতো মানুষের জন্য সত্যি গর্ব হয়, যারা ভালোবাসাকে এত মূল্য দিতে পারে, যারা ভালোবেসে সমস্ত রকমের অসম্পূর্ণতাকে জয় করে নেয়, যাদের কাছে ভালোবাসা অনেক বড়, অনেক মহিয়ান কোনো কিছু একটির নাম, যারা স্বপ্ন দেখে এবং ভালো যখনও কাউকে বাসে, জীবনের সবটুকু দিয়ে ভালোবাসে। আমার তোমাকে আসলে প্রশংসা করার কোনো সীমা পরিসীমা নাই, যদি ওর জীবনে অনেক সফলতা এসেও থাকে, যদি ও পৃথিবীর সেরা কিছু হয়ে যায়, ইউএনের প্রেসিডেন্টও যদি হয়ে যায়, আমি বলব তার পিছনে সত্যি যদি সত্যিকারের সূতিকাগার কেউ থেকে থাকে, ভালোবাসার সত্যিকারের কারিগর কেউ থেকে থাকে, সেটা তুমি, সেটা অফকোর্স তুমি। তোমার মতো লক্ষ্মী মেয়ের অনেক বেশি জন্ম হোক এই পৃথিবীতে, তাহলে আমাদের মতো মানুষগুলো শুধরে যাবে, আমাদের মতো পৃথিবীটা সত্যি অনেক বেশি ভালো থাকবে। যার অনেক কৃতজ্ঞতা তোমার জন্য, আমি সত্যি আজকে অনেক গর্বিত, আমি সত্যি আই এম ফিলিং রিয়েলি প্রাউড টু শেয়ার দ্য ফ্রেম উইথ ইউ। যারা ভালোবাসাকে এত বেশি মূল্য দিতে জানে, অনেক অস্থিরতা আজকের পৃথিবীতে, মানুষ অনেক কষ্টে আছে, চারিপাশে শুধু উচ্চাকাঙ্ক্ষী মানুষের ভিড়, সবাই শুধু পরিপূর্ণ পিকচার পেতে চায়, কেউ স্যাক্রিফাইস করার দলে নাই, সেখানে তোমাদের মতো কিছু মানুষ আছে বিধায় এখনো ভালোবাসার কথা আমরা বলতে পারি, এখনো প্রেমের কথা বলতে পারি, তোমাদের মতো মানুষকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে বলতে পারি যে দেখো লাকির মতো মানুষ এখনো আছে যারা ভালোবাসতে জানে। না হলে লোকে তো আমাকে বারবার বলে যে ভালোবাসা বলে আদৌ কিছু আছে, সব ফেক, সব ভণ্ডামি, সবকিছু অথর্ব, সবকিছু দূর হয়ে গেছে, তখন তোমাদেরকে দেখিয়ে বলতে পারে যে না, সমস্ত রকমের ঘৃণাকে ছাপিয়ে যদি এখনো কিছু এক্সিস্ট করে থাকে, তার নাম ভালোবাসা, তারই নাম প্রেম, যা তোমাদের মতো মানুষের হাত ধরে আসে। তোমার কথা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করতে চাই লাকি, বলো তোমার কি কি বলতে মন চাচ্ছে, কোনো কিছু জানার থাকলে তাও তুমি জানতে পারো, বাট একটি কথা তুমি বারংবার বলছি, আবারও জেনে রাখো, ইউ আর সো ইম্পর্টেন্ট, তোমার কারণেই আমার এই ক্যাপিটাল FM 94.8 ভালোবাসা গুরু এতেশামের আয়োজন, তোমাকে সম্মান জানাতে পেরে আমি সত্যি গর্বিত, তোমার সাথে ফ্রেম শেয়ার করতে পেরে আমি গর্বিত।
শুধু এতটুকুই বলবো যে আসলে ভালোবাসা শুধুই ভালোবাসা, এর উপরে আসলে বলার মতো কিছু নাই, ভালো আসলে ভালোবাসা তো এক এক জনের কাছে এক এক রকম করে আসে। আমার কাছে ভালোবাসা মুন্না, আগামী তো মুন্নাই থাকবে, আর মরে যদি যাই আর তখন তো বলতে পারি না, তখন আবার ভুলে যদি যাই। কিন্তু আল্লাহর কাছে চাই যে আসলে আমরা এখনো যেমন আছি, যদি মরেও যাই তখন যাতে আমাদের একসাথেই রাখে।
একটা ছোট্ট ক্যালকুলেশন একটু ধরিয়ে দিবে? মেয়েদের মধ্যে মেয়েদের মন পাওয়ার জন্য প্রতিদিন অনেকে অহর্নিশ পাগলের মতো পরিশ্রম করছে, ওর চোখে আমি ভালো হবো তো, এই যে একটু সুন্দর করে সেজে গুজে আসছে, বা একটু জিম টিম করে বডিও বানিয়ে ফেলতেছে যে ও আমাকে অপছন্দ করবে না, তো কি এক ক্ষমতা বলে, তোমার কোনো কিছুরই প্রয়োজন পড়তেছে না, বাট বিনা কারণে তুমি ভালোবাসতেছ, কারণটা কি বলতো? ওর তো কোনো এফোর্টের দরকার পড়তেছে না তোমার ভালোবাসা পাওয়ার জন্য, বাট বিশ্বাস করো ঠিক এই সময়তে অনেক ছেলেই কিন্তু তার পার্টনারে ভালোবাসা পাওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করেও পাচ্ছে না। এর পিছনে আমি কি ধরাতে পারছি কোশ্চেনটা? কোশ্চেনটা কিন্তু খুব লজিক্যাল হচ্ছে এটা, আর তোমার ক্ষেত্রে কোনো এফোর্ট দেওয়ার প্রয়োজন পড়তেছে না, ও জানেই তুমি ভালোবাসবে এবং তুমিও বিনা কারণে ভালোবাসতেই আসো, ওর নেশায় বুধ হয়ে আসো, সময় কিন্তু 10 বছর পার করে দিয়েছ, মোহর যে সময়টা সেটাও পার হয়ে গেছে, সো এটা পরীক্ষিত, ইটস এক্সামিনড, জাস্টিফাইড যে আসলে তুমি তার প্রেমে পড়ে আছো। কিভাবে পসিবল? আরেকজনের ক্ষেত্রে কেন হচ্ছে না, তোমার ক্ষেত্রে কেন পসিবল? কেন কোন এফোর্ট ছাড়াই ও পেয়ে যাচ্ছে ভালোবাসা? ওর ভাগ্যই এরকম নাকি কি কপাল নিয়ে আসছে? কপাল ঠুকবো নি ওর সাথে, এরকম হইলে কিন্তু আসলে কপালও বিক্রি হবে। 5 মিনিটের জন্য কপাল ঘোষ 50 টাকা করে বাবা প্রতি মিনিট।
গুরু হয়তো মনে হয় ভাগ্য দেখে কিছুটা হলো অবাক
হচ্ছেন,
কিন্তু আমি আসলে বলবো যে আমাদের সময়কার এই যুগের মেয়েদের আসলে অনেক কিছু শেখার আছে লাকি আপুর কাছ থেকে।
তা আছে, বাট এটা
আমাদের নিজেদের অনেক
শিখে মনে হয় না, তুই কিছু শিখতে পারছিস কি জোর করে? শিখে হয় না,
আমি শুধরাচ্ছি নিজে নিজে ভেতরে, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে
আমি যে কথাগুলো বললাম এটা কি তোর কাছে মিথ্যা মনে হচ্ছে? অনেক ছেলে কিন্তু বা অনেক মেয়ে চেষ্টা করে তার মনের মতো হওয়ার জন্য, সে মেয়েটা হয়তো মানে জয়া ভাদুরী কাটিং, সে হয়তো ক্যাটরিনা টাইপ হওয়ার চেষ্টা করতেছে, যেহেতু ওর স্বামী ওই টাইপের অ্যাটিটিউডের মেয়ে পছন্দ করে তাই। ইন আদার হ্যান্ড একটা ছেলে হয়তো মানে কি বলবো ওয়াসিম টাইপ, কিন্তু তাকে হয়তো সালমান শাহ টাইপ হতে হচ্ছে যেহেতু ওই ধরনের ছেলে পছন্দ করে তাই। সো আরোপিত মানে কাক হয়ে ময়ূরের পেখম লাগাতে হচ্ছে তাকে, যেহেতু তার পার্টনার এরকম পছন্দ করে তাই। এই ক্ষেত্রে কোনো এফোর্টের প্রয়োজন হচ্ছে না, এটাই তো রিলেশনশিপ, যে আমি যা আমি তা, আমাকে আমার অবস্থাতেই তুমি আপন করে নাও। এটা কেন সবার কপালে জুটতেছে না? এখন ও কি কপাল ভাড়া দিবে নাকি প্রতি মিনিট 500 টাকা ঘষা দিয়ে যাও কপালে? কথাটা কিন্তু অনেক যৌক্তিক এবং সময় উপযোগী, মান অথবা না মান,
না মানছি।
কি কি এমন জাদু দেখাইছে ও? কত ও তো বলবে না, ওর প্রসঙ্গ শেষ, ওর কাছে খোদা পেজ নিয়ে নিয়েছি, তুমি কও তাহলে আমি শিখাই দিই, আমিও শিখে নি। গরিব আদমি সব হা করে আছে জানবার জন্য।
এটা আসলে কি আপনাদের রিলেশন যখন ফার্স্ট হয় তখন অনেকে জিজ্ঞেস করে, ও তোকে মানে অনেক ফ্রেন্ডরাও বলছে যে কি জাদু করছে,
ওইটা আমারও জানার,
কি জাদু করছে,
তুমি অনেক স্মার্ট দেখতে, দেখতে সুন্দর, কথা বলতেছে তো মিষ্টি শোনাচ্ছে, তো সবকিছু মিলিয়ে তুমি 10/10। তো তুমি 10 বছর নেশায় বুধ হয়ে আছো মুন্নার, কি এমন জাদু বলে পাগল করে রেখেছে তোমাকে, তাহলে আমিও শিখে নিতাম, আমার বন্ধুদেরকেও শিখিয়ে দিতাম। আমার উদ্দেশ্য একটাই ভাই, যে ওরাও লাকির মতো ভালোবাসা পাক তাদের পার্টনারের কাছ থেকে। ওকে শিখাও তো, এই শিখতে শিখতে বাড়ি যাব অনুষ্ঠান শেষের দিকে, আর হয়তো কয়েকটা মিনিট আছে, আমি কথা বলেছি রাইট যে আমরা সর্বোচ্চ শেয়ার করেছে তাদেরকে আজকের প্রোগ্রাম এবং গত প্রোগ্রাম সহ একসাথে নিচ্ছি নেক্সট প্রোগ্রামে। ওকে, আর কোন প্রয়োজনীয় তথ্য দেওয়ার আছে কি?
না, বলতে চাই সবসময় বন্ধুরা আমাদের সাথে থাকবে এবং আজকে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অন্তত আমার দিক থেকে আমার মনে হয় বিদায় নেওয়া দরকার।
ওকে, আই উইল কুইট বাই 3 or 4 মিনিটস, বাট তার আগে পর্যন্ত তোমার কাছে শুধু কিছু পরামর্শ নিতে থাকবো, প্লিজ শেয়ার করো।
আসলে দুজনের মধ্যে সবচেয়ে বড় হয়েছে আন্ডারস্ট্যান্ডিংটা।
না, সব জ্ঞানের কথা আমি জানি, তুমি বলো কি এমন সব দেখেছো তুমি ওর মধ্যে, হোয়াট এক্স্যাক্টলি রিজন বিহাইন্ড যে তুমি বুধ হয়ে আছো নেশায়, বলো তো, গায়ের রং ফর্সা হতে হবে কি আছে রে? আচ্ছা তোরা যে ফেয়ার পালিশ মারিস, ওইটা মানলে কি প্রবলেম হবে নাকি? বুঝে যাবে লোকে যে ফেয়ার পালিশ মারছে। হ্যাঁ আর কিছু?
আর কিছু না, আসলে ভালোবাসা এমনি হয়ে যায়।
গায়ের রং সাদা হলে?
সাদা? আমি কি, আমি তো সাদা না।
আমার তুমি জোরে দেখে তাই বলতেছি আমি। কালো আদমিদের কি ভালোবাসা আসবে না এমনি এমনি?
কালো মেয়ে, কালো মানুষ কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় জানেন তো।
বলো কি কি কারণে, বিনা কারণে কি কি কারণে ও ভালোবাসার এত তীব্রতা পেয়েছে? শিখাও, আমিও শিখি, সাথে সাথে আমার বন্ধুদেরকে জানাই, ওরাও ওরকম ভালোবাসা পেতে চায়। ছেলে বা মেয়ে কেউ খারাপ হতে চায় না, শোনো, সবাই নিরবিচ্ছন্ন ভালোবাসার কাঙ্গাল, না পেলে শুধু এদিক ওদিক যায়। আর কিছু আছে 2% যারা আসলেই খারাপ, ওদের কথা বাদ দিই, যারা বহুগামী, যারা এক ফুলে তুষ্ট হতে চায় না। বাট মেজরিটি মানুষ কিন্তু আসলে ভালোবেসে ভালো থাকতে চায়। যখন নিরবিচ্ছিন্ন ভালোবাসা পায় না, তখন কিন্তু সেই ভালোবাসা ছেড়ে অন্যদিকে যাওয়ার জন্য প্রণোদিত হয়। বলো তো কিছু বলার আছে কি?
আসলে বললাম না, আসলে কেন মানুষ ভালোবাসে
তোমার ক্ষেত্রে?
আর আমার কাছে তো ওই যে প্রথম দেখায় ভালো ভালো লাগা, তারপরে হচ্ছে মায়া, তারপরে ভালোবাসা।
মানে ঠিক বলতে পারছো না, রাইট? আচ্ছা আমি বলতেছি, দেখো তো মিলে কিনা সাউন্ডের জোর দিয়ে অনুষ্ঠান শেষ করছে আমি। দেখো তুমি মিলে, যদি মিলে তাহলে বলো, আর আমার সার্টিফিকেটটাও দিয়ে দিও। অফকোর্স ইউ আর লাভ গুরু। হয় কি কিছু কিছু ক্ষেত্রে, যেমন যখন সিইউপির সাভারের ওই পুনর্বাসন কেন্দ্রে ছেলেটি পড়ে আছে অথর্বর মতো, একদম জবুথুবু অবস্থায়, কিন্তু কি মায়া ওই চেহারাটা দেয়, কি মায়া, কি মহাপ্রত ওই চোখের চাহনিতে। যদিও কোন রকমের খারাপ চাহনি নিয়ে কখনোই কোন স্টাফের দিকে সেই ছেলেটি তাকায় না, কিন্তু যখনই তার দিকে দেখা যায়, তাকা যায়, তখনই মনে হয় যে মানুষটি একান্তই আমার, এই মানুষটিকে আমার মতো করে, কাদামাটির এই মানুষটিকে নিজের মতো করে আমি তৈরি করব, দারুণ একটা স্ট্রাকচারাল ভিউ দিব, এবং এই মানুষটিকে আমার পৃথিবীতে নিয়ে এসে আমার মতো করে তৈরি করব এবং সত্যিকারের সফল মানুষ হিসেবে দাঁড় করিয়ে দিব। তখন কিন্তু মনে হয় না যে মানুষটা আমার প্রেমময় স্বামী, প্রেমময় প্রেমিক পুরুষ বা ভালোবাসার কেউ, তখন মনে হয় যে আমার সত্তারই একটা, আমার সত্তারই অংশ, যে আমি আমার মতো করে তাকে তৈরি করছি। এখানে সেও এক্স্যাক্টলি মুন্নাও তখন তার থাকে না, মুন্না তখন আমার হয়ে যায়। আমি যেন এই মানুষটির ক্রিয়েটিভ আর্কিটেক্ট, এই মানুষটাকে যেন আমি তৈরি করতেছি, আমার সত্তারই একটি পার্ট, আমার শরীরের একটি অংশ, যে আমার সাথে বিচ্ছিন্ন কেউ না। যখন আমাকে সেই মানুষটিকে ঘিরে কেউ গালি দেয় বা তার অসম্পূর্ণতার কথা বলে, তখন মনে হয় আমাকে গালি দিচ্ছে, আমার অসম্পূর্ণতাকে কষ্ট দিচ্ছে, কারণ ও তো কোনোভাবেই আমার চাইতে বিচ্ছিন্ন কোনো মানুষ না। ওকে আলাদা সত্তা হিসেবে তো আমি ভাবিই না, আলাদা মানুষ হিসেবে তো কখনো ভাবিই না। ও পাশ ফিরল কিনা সেটাও আমার নিউরনের মধ্যে সবসময় ইনস্টল করা থাকে, ও এখন বাথরুমে যাবে কিনা সেটাও ইনস্টল থাকে, তার প্রত্যেকটি চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়া, ভালো লাগা মন্দ লাগা, খারাপ লাগা ঘৃণা করা, অভিমান করা, ভালোবাসা আদর করা, সবকিছু আমার সাথে ডিভাইসের মতন ইনস্টল হয়ে থাকে। তখন মনে হয় না যে আলাদা একটা সত্তা, আলাদা একটা মানুষ, আলাদা একটা পুরুষ, তখন মনে হয় আমি একমাত্র সত্তা, যে সত্তার মধ্যে দুইটা মানুষের পরিপূর্ণ বসবাস, একজনের নাম মুন্না আর একজনের নাম নাকি। দ্যাটস হোয়াই আমি তাকে এত ভালোবাসি। আমি কি ঠিক বললাম? জোরে বলো, কতক্ষণে ঠিক বলেছি? 100% আবেগের সাথে নিজেকে মিশিয়ে দিতে পারি, তোমাদের মনের সাথে আমিও নিজেকে মাখিয়ে ফেলি সেই কারণে। এটা কিন্তু জ্ঞানের পরিচয় না, এটা বুদ্ধির পরিচয় না, এটা ব্রেনের কোন খেলা না, এটা মনের সাথে মনের মিশিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা, একজনের মনের সাথে আরেকজনকে মিলিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা। যেমন মিলিয়ে চলেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এই ভালোবাসার কমিউনিটির সাথে, ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরুত্বের সময়ের পুরো কমিউনিটির সাথে। অসম্ভব ভালোবাসি তোমাদেরকে আমি, যে কারণে এক লহমায় ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমাদের প্রেমের সাথে, তোমাদের ভালো লাগা মন্দ লাগার সাথে আমি মিশিয়ে ফেলি। যে কারণে এই ধরনের এক্সপ্লেনেশন দেওয়া, এভাবে ব্যাখ্যা করা, একজন মানুষ হয়তো নিজে বলতে পারছে না, তার হয়ে আমি ব্যাখ্যা করার এ ধরনের ধৃষ্টতা, এ ধরনের ক্ষমতা দেখাতে পারি, এবং তারাও দারুণ ভালো লাগা আবেগের সাথে চোখে পানি নিয়ে এসে বলে, এক্স্যাক্টলি গুরু, এটাই তো বলতে চেয়েছিলাম যা আপনি আমাদের হয়ে বলে দিলেন। অনেক ভালোবাসি তোমাদেরকে, না হলে ধরনের সিঙ্ক্রোনাইজেশন এ ধরনের কেমিস্ট্রি, অদ্ভুত অতি পার্থিব এ ধরনের সিঙ্ক্রোনাইজেশন কখনোই কোনো মানুষের পক্ষে পসিবল না। সবাই অনেক অনেক ভালো থাকো, অসম্ভব ভালোবাসায় পরস্পরকে মাথিয়ে রাখো, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগানি, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায়।
Exclusively on FusionBD.com.